This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Dream presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের শুরুতেই আরজে রাজুর কাছ থেকে জানবো কে বসছে আজকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব মঞ্চে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবদি। আমাদের আজকের অতিথি ইমাম হোসেন। 30 বছর বয়সে ইমাম হোসেনের জন্ম নারায়ণগঞ্জে, সেখানে তিনি বড় হয়েছেন। বর্তমানে এক কন্যা শিশুর জনক তিনি। বিভিন্ন সময়ে তিনি সমাজের বেশ কিছু ভালো কাজে অংশগ্রহণ করেছেন। সমাজ সংস্কারে তিনি বেশ ভূমিকা রেখেছেন, মানুষের উপকার করার চেষ্টা করেছেন সবসময়। ধর্মভীরু একজন মানুষ ইমাম হোসেন। আর তাই তো হিন্দু ধর্ম থেকে এক ভাইকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন এবং তিনি এটা তার জীবনের শ্রেষ্ঠ একটি কাজ বলে মনে করছেন। খেতে ভালোবাসেন ইমাম হোসেন, বিশেষ করে গরুর মাংস, রুটি এবং চিতই পিঠা তার প্রিয় খাবার। পরিবারকে ভালোবাসেন তিনি, মা তার প্রিয় ব্যক্তিত্ব, আর সেজন্যই মাকে তিনি মেনে চলেন। বেশ কিছু ভালো গুণ থাকা সত্ত্বেও আজ যাহা বলিব সত্য বলিব মঞ্চে কেন ইমাম হোসেন, তা জানতে চলে যাচ্ছি আর জি কিবদিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমি প্রথমে আপনাকে যে প্রশ্নটি করব, বরাবরের মতো, বিবেক বোধ কি আসলে কে জাগালো, যে কারণে আপনি আজকে লাখো মানুষের সামনে এই কনফিউজ গুলো করতে যাচ্ছেন?
ছোট আমার মা
কি বলেছে? সে
আমার মাথায়, তার মাথায় আজকে আমি মানুষের চাকরি বসে আমি জীবনে কোনো কাজও করবো না বা আমি কোনো জিনিস সব করবো না।
আপনার মাই আপনাকে ইন্সপায়ার করেছে এখানে আসার জন্য?
জি হ্যাঁ।
ফাইন, এই মাকে আমরা লাখো সালাম জানাই আজকের এই অনুষ্ঠান থেকে। এবং প্রিয় শ্রোতা, একটা বিষয় আপনাদের অনুষ্ঠানের শুরুতেই বলছি, আজকে যে বিষয়টা এখানে রিভিল হবে অত্যন্ত দুর্ধর্ষ, ভয়াবহ, এবং যারা একটু দুর্বল চিত্রের তারা এই অনুষ্ঠানটি না শোনাটাই ভালো। আমি প্রথমে একটি কৌশল দিয়ে নিচ্ছি। আমরা আজকে দেখলাম যে তার বিবেক কিভাবে জাগ্রত হয়েছে। আমরা এবার যাহা বলিব সত্য বলিব মূল পর্বে ঢুকতে চাই। তার আগে আমি ডক্টর তাজুল ইসলামকে একটু নক করতে চাই। ডক্টর তাজুল ইসলাম, স্বাগত জানাচ্ছি আরো একবার রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মঞ্চে। অনেক ধন্যবাদ ফোনে আছেন আপনি, এবং আশা করছি পুরো অনুষ্ঠান শুনে আপনার মূল্যবান মতামত আপনি যেভাবে প্রদান করেন সেটা করবেন। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি বাংলাদেশের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে যারা অগ্রণী ভূমিকা পালন করছেন তাদের মধ্যে অন্যতম একজন। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। আমরা শুরু করি আপনার একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে মনে পড়ে,
যেখান থেকে আমার মনে আছে, যখন আমার 5-7 বছর বয়স, তখন আমাদের ছোট্ট একটা সংসার ছিল, আমি একা ছিলাম, আমার বাবা আমার মায়ের নিয়ে একা ছিলাম, আমি একটা মাদ্রাসায় পড়তাম।
বাবা কি করতো?
রিক্সা চালাইতো।
বাবা রিক্সা চালাইতো? আচ্ছা, এটা একটু মাদারীপুরের ঘটনা।
জি, মাদারীপুরের ঘটনা।
ওকে।
বাবা রিক্সা চালাইতো, ভ্যান চালাইতো, চালাই আমাদের ছোট্ট একটা মাদ্রাসা ভর্তি করছিল। আমি মাদ্রাসায় যাইতাম আইতাম, তারপরে যাই হোক বাবা দাদা দাদির সাথে একটু ঝগড়া হয়ে ঢাকায় নিয়ে আসলো আমাদের।
ওই ছোট বয়সে?
জি, ঢাকায় না, ঢাকায় ইসলামবাগে আমাদের আমাদের রাখলো। তাই ওইখানে একটা মাদ্রাসা আমার ভর্তি করলো, কিন্তু আমি পড়াশোনা করলাম না।
কেন?
করতে পারি নাই, মানে তো আমার বাবার একটা প্রবলেম ছিল, আমারও প্রবলেম ছিল।
কি প্রবলেম?
যেমন সে মনে করেন যে একটু অন্য ধরনের ছিল, যেমন এক জায়গায় থাকতে পারতো না, আর তার একটা স্বভাব ছিল যেটা মনে করেন যে মানে তো টানা হিসাবে একটা স্বভাব আছে না মানুষের।
ওইরকম
ছিল, মানুষের টাকা মেরে দিত, একটা জিনিস নিয়ে দিত না, কোনো পালাই যেত।
আচ্ছা আচ্ছা,
এরকম ছিল।
এটা কি অভাবের কারণেই হতো?
হ্যাঁ, অভাবের কারণেই হতো।
ওকে।
তখন মনে করেন আমার একটা ছোট ভাই হইল,
পালাই গেলে কি আপনাকে সাথে নিয়ে পালাতে হতো?
না, ওই সময়টা যখন ওই জায়গা থেকে পালাই গেল, তখন আমার আমার মা আর আমার ছোট ভাইটা 6-7 মাস বয়স হইব।
আচ্ছা আচ্ছা,
ওই সময়টা মনে করেন আমার বাবা আমাদের সবাইকে পালাইছে, একাই পালাইছে। ইসলামবাগে সোনালার বাড়ি, জায়গাটার নাম সোনালার বাড়িতে, আমরা মায়ের নিয়া, আমি আমার মা আর আমার ছোট ভাই, ওইখান থেকে আসবো, আসতে দিব না আমাদের, আমরা পলায় আসা করছি। ওই সময় আমার এক কাকা হয় আমাদের দেশের, তার নাম হলো সলে গাজী নামে পরিচিত সে সব জায়গায়। সে মনে করেন আমাদের যে মালপত্র ছিল ওটা নিয়ে আমাদের নৌকায় উঠে দিতে আসছে। আইসা,
আপনারা কোথায় যাচ্ছেন?
আমরা দেশের বাড়িতে চলে যাব।
বাবা পালিয়ে গেছে, আপনারা দেশের বাড়িতে?
জি জি।
আচ্ছা,
তারপরে সে মানে আমাদের লঞ্চে উঠে দিলে, তা সে নৌকা চালায়, তো ওই নৌকা নিয়ে আমাদের উঠে দিতে আসছে। আমাদের ঘরে
ছিল যে ওদেরকে তুলে দিচ্ছে,
আমাদের সম্পর্কে কাকা হয়,
পাশে পাশে থাকতো।
হ্যাঁ, আমাদের এক এলাকায় পাশে থাকতো।
তারপর
সে মনে করেন আমাদের উঠে দিতে গেছে, উঠে দিতে গিয়া আমাদের, আমি ওই সময় আমার পাঞ্জাবি সবকিছু ছিল, তো সব সব জামা কাপড় সেরাই ছাড়িয়েছে, কোনো কিচ্ছু আমাদের দেয় নাই। যে আমরা একটা বিছনা পাইতে যে লঞ্চের ভিতরে আসবো, সে সেই জিনিসটাও দেয় নাই।
এগুলো রেখে দিয়েছে মানে?
সব সেরাই ছাড়িয়েছে,
আপনার বাড়ির ঘরের জিনিসপত্র
সব ইত্যাদি যেখানে যা ছিল সেরাই ছাড়িয়েছে। তখন তো আমার মা অনেক কান্না করলো, আমার বুকে নিয়ে আমার ছোট ভাইটা এসে।
ছোট ভাইয়ের বয়স তখন কত?
তখন 6-7 মাস।
ওকে।
কিন্তু তারও একটা যে একটা বাচ্চা নিতে যে একটা কাপড় লাগে, সেই জিনিসটাও সে দেয় নাই। তাহলে সবকিছু সেরাই ছাড়িয়েছিল। আমরা কষ্ট করে আমার দেশের বাড়িতে আসলাম। আয়সা মনে করেন আমার দাদার কাছে সবকিছু বিস্তারিত খুলে বললাম। বলার পরে আমার দাদা ভাই সে বললো যে আমি নিজেই খাইতে পারি না, তো খাওয়ামো কইতিকা।
ওকে।
আমার আম্মুরে মনে করেন যে সে আর পাত্তা দিল। আমরা বাড়িতে কয়েক 2-3 দিন থাকি, আমার নানা বাড়িতে কিছুদিন বেড়াইলাম, বেড়াই আমরা মাদারীপুর শহরে, কিন্তু আমাদের ওখান থেকে শহরে যেতে ওই সময় ভাড়া লাগে 10 টাকা।
জি।
তারপর আমরা দুজন, আমি আমার মা আমার ছোট ভাই, আমরা মাদারীপুর আমার খালার বাসা সেখানে গেলাম। সেখানে গিয়ে কিছুদিন থাকলাম, এর ভিতরে আমার বাবা আবার আসছে আমাদের কাছে, আইসা আবার আমার আম্মুর কাছে মাপ মুচাই আসে, আবার আমাদের নিয়ে টুকটাক করে ভালোভাবে চলতেছিল। এইভাবে করে আমি মনে আমরা আবার ঢাকায় আসলাম, মোটামুটি ভালোভাবে চলতেছি, কিন্তু আমার পড়ালেখা হইতেছে না, সেও আমার ভর্তি করতেছে না। তারপরে এইভাবে করে আমি মনে করেন ওই জায়গা থেকে আবার দেশে আমরা আবার চলে আসলাম ঢাকা থেকে।
জি।
ঢাকা মানিকটঙ্গরে ছিলাম, খুব একটা ভালো জায়গায় ছিলাম, খুব ভালোই ছিলাম আমরা। সেইখান থেকে যে কোনো একটা অকারণসের কারণে আমার বাবা আমাদের নিয়ে আবার দেশের বাইরে ছিল।
জানতে চাই যদি আপনার বলতে কোনো সমস্যা না হয়, তাই ছিল অকারণ?
যেমন আমার বাবা একটা মনে করেন যে কোনো একটা মানুষের একটা জিনিস নিয়ে ওই জায়গা থেকে চলে আসে,
মানে চুরি করে।
জি জি।
ওকে।
হ্যাঁ, এরকম ছিল। তারপরে আনার পরে আমরা আবার দেশে চলে আসছি, ওই দেশে বৈশা আবার আমার মাদ্রাসা ভর্তি করলো, আমি পড়াশোনা করি, তেমন একটা ভালো না, আমি তেমন একটা দুষ্টামি করতাম, মতলক্ত।
জি।
দুষ্টামি করার কারণে সে মনে করে আমার অনেক মারধর করতো, ওই আম চুরি করতাম, ওইটা চুরি করতাম, ওইটা চুরি করতাম, এই অবস্থা ছিল আমার।
ওকে।
ছোটবেলা থেকে যেমন মানুষের একটা যে টানটা থাকে ওই জিনিসটা আরো পূর্ণ হয়নি, ওই জিনিসটা আমি এইভাবে করে করতাম। তারপরে মনে করেন এইভাবে করতে 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 আমরা ওই জায়গায় আমি 2 বছর পড়াশোনা করলাম, এই মাদ্রাসা লাইনি।
ওকে।
করার পরে আমার যে বাবা উনি আবার আমাদের নিয়ে চলে আসে
ওকে
ঢাকায়। ঢাকায় লুকিয়ে কোনাপাড়া কাঠের কোলে আমরা ওই জায়গায় বেশ কিছু দিন থাকলাম। আমার বাবা আমার পড়াশোনা বন্ধ করে দিল।
ওকে,
তখন আমরা তিন ভাই, আমার তখন বয়স 12-13।
ওই সময়টাতে আপনি কোন ক্লাসে পড়ছিলেন মাদ্রাসা মনে আছে?
তারপরে ওই জায়গায় তখন আমরা দুই ভাই, এক ভাই, তিন ভাই হয়েছি আমরা।
আচ্ছা,
তিন ভাই সবই ছোট ছোট, আমি একটু মোটামুটি বড়। আমার বাবা আমার লেজ মিস্ত্রি কাজে দিয়ে দিল।
আচ্ছা,
আমার বেতন হলো 600 টাকা মাসে।
600 টাকা বেতন?
জি, মাসে।
আপনারা তখন দুই ভাই?
না, আমরা তিন ভাই, এক ভাই
আর একটা ভাই হয়েছে।
জি জি।
ওকে,
তখন আমরা তিন ভাই,
বাবা তখন রিক্সা চালায়।
হ্যাঁ, 12-13 বছর বয়স তখন বাবা রিক্সা চালায়, ওই জায়গায় থাকে।
আচ্ছা,
একটা রিক্সা কিনছে আমার বাবা, ওই জায়গায় কিনা ওইটা নিয়ে চালায়। কিনছে বলতে কি, কিস্তি নিছে, কিস্তিতে দৈনিক জমার সাথে কিছু টাকা বাড়াই দিয়া, কিন্তু কিছুদিন চালাইলে আমাদের হয়ে যাইব।
আচ্ছা,
ওই হিসাবে নিচে নেওয়ার পরে ওই রিক্সাটা আমার বাবা চালায়, আমরা থাকি ওই জায়গায় লতাদের বাড়ি নামে কোড়াপাড়া কাঠের বল।
জি,
ওই জায়গায় বেশ কিছুদিন থাকলাম। আমার এক ফুবা আছে, নাম তার এজাজুল, সে এখন বর্তমান বাহিরে থাকে। সে আমাদের ওই জায়গায় বেড়াইতে গেল, বেড়াইতে যাওয়ার পরে সে মনে করেন আমার বাবার সাথে কি একটা পরামর্শ করলো যে ভাই এই জায়গায় থাকবো না, এই জায়গায় না থেকে আমি নাম হবো, লোকে বিক্রমপুরে চলেন আমাদের সাথে। ঠিক আছে, তা আমার আব্বা বলে গেছে ঠিক আছে যাম। তারপর একটা পরামর্শ দিল যে আমার আব্বার তো একটা স্বভাব আছে আগের।
জি,
আমার স্বভাব তো একটা সিডি আছে না, এই সিডি ওই সময় তো অনেক দামি, সিডি গুলা অনেক দামি।
ওকে,
ওই একটা সিডি ভাড়া নিল, আর একটা হইলো যে আপনার ওই সাদা কালো টিভি ভাড়া নিল ঘরে দেখার জন্য
আপনার বাবা।
হ্যাঁ,
ওকে,
টিভি আর ওই ভাড়া নিয়ে আমি দুদিনের কথা ভাড়া নিয়েছি, কিন্তু তারপরের দিনে আমরা মনে করেন এই বাসা ঠিক আছে, ওই সিডি টিভি আর ওই যে ব্যাটার থেকে রিক্সা নিয়েছিলাম ওইটা নিয়ে আমরা মনে করেন টোটালি চলে আসছি। কিন্তু সেটা কিন্তু আমরা জানি না, আমার আমার আম্মু রে আর আমার ভাই কইছে তোরা দেশে যা, তোরা দেশে গেলে আমি কদিন পর তোকে জানবো, এই কথা কইছে মতো আমরা তো দেশে চলে গেছি।
মানে এটা ঢাকার ঘটনা?
জি জি।
আপনাদেরকে এই সিডি মিডিয়া গুলো ভাড়া নিয়ে এসে আপনাদেরকে দেশে পাঠিয়ে?
হ্যাঁ হ্যাঁ, দেশে পাঠিয়ে দিছে। দেশে পাঠিয়ে দেওয়া কালীন আমার বাবা ওই সব নিয়ে সে মনে করেন চলে গেছে, মানে আমার যে ফুবা তার সাথে ওইখান থেকে পলাই গেছে। সোজা কথা, পলাই গেছে মতো আমরা তো আবার সেই জায়গায় গেছি।
আচ্ছা,
সেটা তো আর মনে করেন আমরা জানি না যে জায়গাতে কিছু হয়েছে। গেছি মতন আমার বাবা চেয়ে তো রাইছো। হ্যাঁ, গেছি মতন মনে করেন আমার বাবা আমাকে সেদিনকে আবার
তারপরে
ওইখান থেকে আমাদের নিয়ে আবার বেড়ানোর নাম কইলাম, চল তো ভুবা গোবা থেকে বেড়াই আসি। এই কথা বললাম নিয়ে গেল বিক্রমপুরে আমাদের। তখন গিয়ে দিয়ে যে টিভি সিডি ভাড়া আনছিল এবার সেই সিডি সেই জায়গায় চালায় মেহমান হিসাবে গেছি। আমার মার দৈরা নিয়া ঘরের ভিতরে নিয়ে মনে করেন আমার মার এই জায়গায় একটা গুছা দিছে, এই জায়গায় একটা গুছা দিছে, আমার মার এরকম ফুলে গেছে আর অনেক মারছে। মারানে আমার মা মনে করেন যে সোজা অজ্ঞান হয়ে গেছে ওই জায়গায়। তারপরে আমার যে এই পুকুর যে ননস আছে, হ্যাঁ মনে করেন আমার মা সুস্থ করছে। তারপরে মনে করেন যে আমার বাবার এগুলো কি করবা, আমার বাবাকে আমি এখানে থাকুন ওই জায়গায় করলাম আমরা।
ওকে,
তাহলে আমরা 400-300 টাকা ভাড়া দিয়ে জানি ওই জায়গায় একটা রুম নিয়েছিলাম, নিয়ে ওই জায়গায় আমরা থাকতেছি ওই জায়গা থেকে ওই রিক্সা রিক্সা বেচা ওইখান থেকে বালিগাঁও গেলাম আমরা। বালিগাঁও গিয়া মতি মিয়ার বাসায় আমার বাবা একটা রুম লইলো, ওই জায়গায় আমরা ভাড়া থাকুন। মানে ভাড়া লইলো আমার বাবা, ওই জায়গা এত ভালো, আমার বাবার মুখে এত রস, আল্লাপাক দিছে খুব সুন্দর। তারপরে মতিমিয়ার মন জয় ফিরে ফেলাইছে, সে মনে করে নতুন 20টা রুম উঠাইছে, 20টা রুমের ম্যানেজার বানাই দিল আমার বাপের।
ওকে,
20টা রুমের ম্যানেজার বানাই দিল, হ্যাঁ বাড়ির যে জায়গা সম্পত্তি দেখা দু হাত দায়িত্ব দিয়ে দিল। হ্যাঁ, হ্যাঁ করলো কি, এই জায়গায় থাকতেছে আমরা থাকতেছি খুব আনন্দে, অনেক ভালো আছে এই জায়গায়। আমার একটা দর্জি মাস্টারের কান দিল, মানে আমার এই মাস্টার নাম আসলে বাসার নিয়ে।
ওকে,
হৃদয় কামে দিছে, আমি কাম করতে আসি, হাতের কাম টুকটাক শিখতেছি, কারণ মনে করেন যে এরকম করে ভালোই চলতেছি। 4-5 মাস বা 6 মাস হয়ে গেছে, আমি ব্লাউজ টুকটাক সিলাইতে পারি, ওই সময়টা ব্লাউজ গুলা ছায়া এসব সিলাইতে পারি।
ওকে,
ওই অবস্থা আমার বাবা মনে করেন একটা মহিলার সাথে একটা রিলেশন জড়াই গেছে,
মহিলার সাথে একটা রিলেশন জড়িয়ে গেছে। আপনার মা কি তখন ওখানেই থাকতো?
জি, আমাদের সাথেই থাকতো।
ওকে,
তখন কিন্তু আমার আরো এক ভাই হয়ে গেছে,
মানে 4 ভাই,
আমরা 4 ভাই।
আচ্ছা,
তারপরে আমার ওই জায়গায় আমার আব্বু মনে করেন যে একটা রিলেশনে জড়াই গেল, পাশের ঘরে একটা মহিলা তার একটা বাচ্চা আছে, মনে করেন যে ওই সময়টা মনে করেন যে আমার মার বসি।
জি,
আর আমার যে সেই যে মহিলার সাথে সম্পর্ক করে ওই মহিলা আমার দাদির বসি।
জি,
ওই মহিলার সাথে একটা সম্পর্ক জড়ায় গেল, এক এক করে এক বিপদে সবাই জানাজানি হয়েছে জিনিসটা। এলাকার মানুষ জানাজানির পরে আমার মনে করেন যে আমার আব্বুরে একটা কিন্তু প্রেশার সৃষ্টি হয়ে গেল, কিন্তু আমার ঘরে এখন আব্বু বাজার করে না, খাওয়ান দেয় না, আমরা মনে করেন দুই দিন তিন দিন না খেয়ে থাকি, এরকম একটা সমস্যা তৈরি হয়ে গেল। অনেক পরে মনে করেন আমার আম্মু করলো কি বাড়িওয়ালার কাছে বিচার দিছে,
বাড়িওয়ালার
একটা ছেলে আসলো পান্না নামের, তার কাছে বিচার দিছে। মানে পান্না ভাই আবার ওই এলাকার মনে করেন যে ভালো একজন গণ্যমান্য ব্যক্তি, নেতা টাইপের। তারপরে সে ওই জায়গায় তারা সব লোকজন মিললা, আমার আব্বুরে ধরবো, আমার আম্মুরে মাইরে, আমার আব্বাই এই সব কথা কইছে দেখে আর কথা বিচার দিছে দেখে। আমার মায়ের মাইরা মনে করেন আমার আব্বা হাকুল করে লাইছে, কিন্তু আমার মা অজ্ঞান হয়ে গেছে। আমার মায়ের অজ্ঞান করে ফেলানোর পরে আমি স্ট্যান্ডারি শিক্ষা দিয়েছি, লোকজন আসছে দৌড়ে, লোকজন দৌড়ে আসে মতন তিন দেওয়া বেড়া দেওয়া থাকছে, বেড়ার উপর আমার আব্বা লাভ দিয়েছে, লাভ দিয়ে মনে করেন বেড়া ভাঙে আমার আব্বাই, আজকেও গেছে কালকেও গেছে ঠিক। এই যে পলান পলান মনে করেন আর আমার বাপের ওইটা কোনো খবর আবার নাই। ওইখান থেকে আবার মনে করেন সব মাল টুকটাক যা ছিল বিক্রি উক্রি করে দেয় দেনা দিয়া আমার ঘরে যা ছিল মানুষের কাছ থেকে মাপ মুখ চায় পায়াতে দুইরাম, এখান থেকে আমরা বাইরে গেছি। আসার পরে আবার দেশে গিয়া আমার দাদারে বললাম যে দাদা আমার মা মুগিয়া বললো দাদা এই ঘটনা আমাদের পোলায় আবার ইয়া করছে এক মহিলার হলিয়া থেকে বাইকে গেছে, আমরা এখন কেমন করবো এই সাইডটা বলা বললে আমি কি ভরমু
মহিলাকে নিয়ে ভেঙে যাইছে।
হ্যাঁ হ্যাঁ মহিলা খালি আমার
হাজবেন্ড ছিল না,
হ্যাঁ হ্যাঁ ওনার হাজবেন্ড ছিল।
হাজবেন্ড কি করেছে ওই সময়?
কিচ্ছু করেনি,
কিচ্ছু করতে পারেনি। আচ্ছা
ওই মহিলার বাড়ি আবার ছিল খুলনাতে। তারপরে মনে করেন যে সে করলো কি চলে গেল, আর আমরা দেশে গিয়ে আমার দাদার এই কথা বললাম, আমার দাদা আমাকে কোনো পাত্তা না দিয়া হের কথা হইলো গিয়া আমি নিজেই বাসি না তোমার ডিম করতে, আমার বাড়ির তুমি বাবা এক পারলে করতো খাইয়া দাও না পারলে এখন দিয়ে দাও, এরকম করে আমাকে বাড়ির থেকে বাড়ি ফিরে দিল। তা আমার আম্মু করলো কি ওই অবস্থায় আমাকে নিয়ে দুদিন এখানে থাকলাম, একদিন আমার নানা বাড়িতে থাকলাম তিন দিন, এই চার দিন এদিকে দিকে থাইকা, পরে পাঁচ দিনের দিন আমরা মনে করেন গিয়া গেলাম মাদারীপুর শহর, আমার খালা থাকে দুইজন ওই জায়গায়, সেই জায়গায় গিয়ে আমার মা কাজ নেয়।
আচ্ছা
কিন্তু এইটা ঈদ খোল ভাঙে না, আমার মা কোনোদিন এরকম কষ্ট করে নাই, কিন্তু ঈদ ভাঙার কাজ
তখন আপনি কি করতেন?
তখন আমি বেকার কিছু করি না,
তখন আপনি কিছুই করেন
না, এই জায়গা থেকে তো চলে গেলাম, আমি যে কাজ জানি সে জায়গা থেকে চলে গেলাম। ওইখানে আমার মা গিয়া ঈদ ভাঙার কাজ নেই, ঈদ ভাঙার কাজ নিয়ে আমার আম্মু মনে করেন এই আঙ্গুলটা আমার আম্মুর ভাঙিয়া যায়।
আচ্ছা আচ্ছা
ভাঙিয়া যাওয়া আমার আম্মু কাজও করতে পারে না, ওই মানুষের বাসায় মনে করেন ঠাল বাড়ি দিয়ে দেয়, এরকম বিরাট কিছু জড়লে খাই না, জড়লে না খেয়ে থাকি আমরা, তো কেউ কিছু খাইতে দিলে দেয় না দিলে নাই, এরকম আমরা এরকম করে প্রায় দশ পনেরো দিন না খাওয়াই, যেমন সারাদিন এক বেলা খাইতেও পারছি এমন দিন খাইতেও পারি নাই। আমার খালু আছিল সেও অসুস্থ মানুষ, কর্ম করতে পারে না, মানে আমাদের পুরো যে আমরা যার কাছে আশ্রয় নিছি এরা আমাকে থেকে বেশি মরা এই পরিস্থিতিতে। তারপরে গেলাম ওই জায়গায়, এখন আমি কি করুম কি করুম কি করুম কি করুম কোনো কাম দেখতে পাই না, তাহলে আমার খালাতো ভাইরা ওই জায়গায় চলাঘাট আছে মাদারীপুরে লার্কিঘাট, ওই জায়গায় গিয়ে চলা ঢুকাইতাম, চলা টোকাইয়া মানে লাকি লাকি আছে না, লাকি দিয়ে টোকাইতাম, লাকি দিয়ে টোকাইয়া আমরা বিক্রি করতাম। যেমন পাঁচ কেজি ছয় কেজি লাকি দিত আইনা, ওই আমাদের ওই জায়গায় একটা পতিতালা আছে মাঠের করে শুনছেন বোধহয় একটা পতিতালা আছে, ওই পতিতালার ওই জায়গায় আমরা লাকি মাথায় করে নিয়ে যেতাম, নিয়ে গেলে পতিতালার যে মেয়েগুলো ছিল ওরা কিনতো আমাদের কাছ থেকে লাকিগুলো, চার টাকা পাঁচ টাকা দুই টাকা তিন টাকা এক টাকা এরকম দিয়ে ওই সময় কিনতো। কেনার পরে আমরা ওই টাকাটাই মনে করেন যোগা যোগাড় করে আবার বাজারে যাইতাম, আলু তরকারি টোকাইতে, ওই যে পাইকারি বাজার আছে ওই পাইকারি বাজারে একটা আলু কইরা থাকে, একটা পরুল কইরা থাকে, একটা বেগুন কইরা থাকে, এইসব একটা মরিচ কইরা থাকে, ওইসব টোকাইতাম, টোকাই টোকাই ওই যে প্রতিটা নিয়ে বিক্রি করতাম, বিক্রি করলে মনে করেন সারাদিন ঘুরে আট টাকা দশ টাকা বিক্রি করতে পারতাম, চারবার বাজার টোকাইয়া দুই টাকা তিন টাকা বেশি বিক্রি করতে পারতাম না, ওই সময় জিনিস জিনিসের অনেক দাম কম তো। তারপরে নিয়ে ওইগুলা বিক্রি করে বিক্রি করে আমি একদিন প্রথম দিন আমার লাইফে যেদিন প্রথম সেদিনকে আপনার চার টাকা লাকি বেছিলাম
জি,
আর ওই ছয় টাকা হইলো গিয়া তরকারি বেছিলাম।
আচ্ছা
দেখে দশ টাকা আমার মার কাছে নিয়ে দিছে, আমার মা আমারে জড়াই দিল, অনেক কান্না করছে, অনেক কান্না করে আমারে বসে ইমাম বাবা আমরা কেমনি বাসুম, আমি ঘুমের দিকে আল্লাহ থাকাইবো না, আমি এই কথাটা ভাই আমি আজকে বলতে পারি না, আমার এখনো মনে হয় সে কথাগুলা, যে কথাগুলার কারণে মনে করেন আমি আজকে এই পজিশনে দাঁড়াইছি।
মা কতটা অসহায় হলে একটা সন্তানকে জড়িয়ে ধরে এই ধরনের কথা বলতে পারেন, এবং একটা সন্তানের মন যখন কিশোর মন সেই সময়টাতে কতটা কষ্ট পায় একজন মানুষ, ওর বয়স কিন্তু এখন ৩০, ও এখনো যখন বলছে তোর গলাটা কাঁপছে। প্রিয় শ্রোতা, আমরা আরেকবার বলছি, আজকের এই যে অপ্রিয় সত্য আপনারা শুনছেন সেটা দুর্ধর্ষ একটা অপ্রিয় সত্য কনফেস, যারা খুব সরল মনের দুর্বল চিত্তে তারা এই স্টোরিটা না শোনাটাই ভালো, আমরা তাদেরকে নিরুৎসাহিত করবো আজকের এই অনুষ্ঠানটি না শোনার জন্য। বলুন তারপর।
তারপরে আমার মা আমার বেড়া কান্নাকাটি করলো, আমি মনে করেন এরকম করি টুকটাক করে করতে করতে আমার খালা আমার লেগে একটা কাজ ঠিক করলো, হোটেলের কাজ, হোটেলটা আমাদের মাদারীপুরে যে হোটেলটা ওই জায়গা থেকে ২ মিনিট দূরে, মানে হাইটা যেতে হয় একটা ২ মিনিট দূরে গেলেই একটা দোকান, মানে হিন্দুর হোটেল, সাধু সরা লোকটার নাম, এখনো বাইতে আছে, কিন্তু তার দোকানটা নাই। তার ভাইয়ের নাম যদুসা, তারা দুই ভাই, আমার বাবার সমতুল্য। তার আমি তাদের ইজ্জত করি, এখনো করি, আর চিরজীবন করুম। তাদের কারণে আমি বেশ কিছুদিন বাচ্চা ছিলাম খুব ভালোভাবে। তারপরে তারা মনে করেন আমার 20 টাকা হাজিরায় সে আমার নিল।
ওকে,
নিয়া ওই 3 বেলা খাওয়া মূল 20 টাকা করে তোলে দিন। আমার খালাতে কইলে আমার খালা আমার নিয়ে দিল, আমার সত্যি সত্যি দিছে, কিন্তু ফিনিশিং পর্যায়ে সে আমার প্রায় 1 মাসের টাকা মারিয়ে দিছে। কিন্তু একটা বেতনটা দেয়নি, আমার দোকান থেকে বাইর করে দিছে। বাইর করে দিছে আমার কোনো অপরাধ না, সেই কারণে কিন্তু সে আমার বাইর করে দেয়নি। বাইর করে দিছে আমি মনে করেন গিয়া অন্য জায়গায় কাজ ঠিক করে বাইরে গেছি, আর থেকে বেশি বেতন পাইছি মতো। এই কারণে আমি চলেছি, আমার টাকাটা শুধু দেয়নি। আমি ওই জায়গা থেকে একটা কাজ ঠিক করলাম কি, তখন ভাই টাকার প্রতি আমার লোভটা অনেক।
জি,
যে আমাদের ঘরে বাজার চলে না, ভাত খেতে ভাত পাই না। আমার মা কষ্ট করে পরের কাজ করে, ঈদ ভাঙে, অনেক কষ্ট জীবন, তো টাকার প্রতি আমার অনেক লোভ ছিল ওই সময়টা।
জি,
তারপরে আমার একজন অফার করলো কি, ইমাম তুমি কি আমার সাথে কাজ করবা?
কে ছিল এটা?
এটার নাম হলো বুলু মামা।
বুলু মামার সঙ্গে আপনার পরিচয় কিভাবে?
ওই জায়গায় তার উপর একটা দোকান আছে,
সে আপনাকে বললো যে তুমি কি আমার সঙ্গে কাজ করবে,
তুমি কি আমার দোকানে কাজ করবা? আমি বললাম কি কাম মামা, কয় আমার আমার লগে থাকবি দোকানে, আমার লাগে তোর লগে আরেকজন আছে, কয় থাকবো, মনে কর তোরা দুজনে রাতের দোকানদারি করবি।
ওকে,
আমি বললাম ঠিক আছে মামা, করবো, কত করে দিবেন? সাধু কত করে দেন? আমি বললাম হ্যাঁ তো আমার 3 বেলা খাওয়া লয় 600 টাকা মাসে দেয়। কয় তাহলে আমি তোর 3 বেলা খাওয়া মূল টাকা দিন 1200, আমার লাগে কাম করবি? আমি বললাম হ্যাঁ মামা করবো। করুম মতন কষি মতন, হ্যাঁ তো মনে করেন যে কয় তাহলে ঠিক আছে কলত্তে নামি। আমি বললাম যে কলত্তে নামি আমি কোন কথা কালকে তুই আয়। আমি আবার সাধু মামার কাম ছেড়ে দিয়া এই বুলু মামার কাছে গেলাম। বুলু মামার কাছে গিয়ে সেটা হলো মদের দোকানের কাজ, মদ বেছে না বাংলা মদ, এই বাংলা মদের দোকানের কাজে গেলাম।
আচ্ছা,
কাজে যাওয়ার পরে এই জায়গায় মনে করেন যে 2-3 দিন ভালোই দোকানদারি করলাম। দোকানদারি করে এই জায়গায় মনে করেন যে মদ করতো মদ করি, এরকম কথা কুয়া লাভ নেই।
জি,
ভালো নয়, ভালো দেখে না, মন্দ দেখে না, দাঁত ধুপ নাই, রাখবো
গায়ে হাত তুলে বসে। ওকে,
আবার মনে করেন যে ওই যে 10 টাকা ছিল আনতে দিল, আনতে দেরি হইলে মা তুলে গালাগালি করে। আর আমার ওই সময় হিসাব তাই করছে, আমার মা আমার দুনিয়া, আমার মার দিলে কি কোনো কথা বলে
না, বাবার কোনো খোঁজ নেই
আপনার? না না, বাবার কোনো খোঁজ নেই ওই সময়টা।
জি,
তারপরে এরকম করে ওই জায়গায় মনে করেন কিছুদিন কাজ করলাম। কাজ করার পরে এক আমার এক কাস্টমারে মারলো, আমার মনে করেন যে মাথা গেছে অনেক গরম হয়ে, আমার মারা পিলার যা বাসা মারা পিলা যে গালিতে ওই গালিটা দিছে, আমার মনে করেন যে মুন গাছ গেছে খারাপ হয়ে, মুন গাছ খারাপ হয়ে গেছে মতন আমি মনে করেন মদের বোতল দিয়ে বাড়ি দিছি। মারার পরে হয়তো মনে করেন যে পুরো চিল্লালি আর আমি এখান থেকে কমান দিছি,
মেরে দৌড় দিয়েছে।
হ্যাঁ, মাইরে দৌড় আর খারাই নি, খারাই নেই মতন। আর এখানে কোনো কাম কাজ করতে পারি না, আর কি করুন কি করুন, এই মনে করেন যে আমাদের এই যে পতিতালাটা আছে ওটার ভিতরে একটা কাজ নিলাম দোকানে, খিচুড়ির দোকানে।
ওকে,
খিচুড়ির দোকানে কাম নিলাম। এখন তো মনে করেন জায়গায় ওই কথা হবে, ও আয় ওই কথা হবে, ও আয় আবার কি রে শোনা তুই তো ভালোই হ্যান ত্যান, এরকম কত বিভিন্ন ধরনের কথা,
মানে পতিতালয়ে কাজ দেওয়ার পরে।
জি জি, এই পতিতালয় ছেড়ে দেওয়া যেরকম কথাবার্তি।
জি,
এরকম করে তা কোনের পর মনে করেন যে আমার ওই অবতার আমার লোক পরিচয় হয়ে গেছে না সবার লাগে, আমার লাগে মনে করেন যারা ফাইভ দিন করতো আমিও করতাম। প্রথম মনে করেন গিয়া ওই জায়গায় 6-7 মায় আসিল, ওর ভিতরে একটা মেয়ের নাম হলো সুমি।
ওকে,
মেয়েটা আমারে কয় ভাই তোমার বাসা কোথায়? আমি বললাম যে বাসা বিসিক মারে থাকি আমরা। আমি যে গেলাম তা আপনার বাসা কই আপা? কয় আমার বাসা গোপালগঞ্জ।
আচ্ছা,
এরকম কথাবার্তি করার পরে সে আমারে বললো কি দেখতে তুমি ভালো হয়েছে, বিয়া শাদী করছো? আমি কি আমার কি বিয়ার বয়স হয়েছে, আপনি কেমন মন হয়? কিন্তু আমি কিন্তু ওই সময় হাফ প্যান্ট পরি।
আচ্ছা আচ্ছা,
হাফ প্যান্ট পরি, কিন্তু ওই জিনিসটা আমি বুঝি না, আবার টুকটাক বুঝিও, কিন্তু ওইসব কোনোদিন আমার হয়নি।
ওকে,
তাও আমার বললো কি যে ঠিক আছে আমার ঘরে এক প্লেট খিচুড়ি নিয়ে। আমি আবার মনে করি মালিক রে গিয়া বললাম,
আপনি ওদের কি কি কাজটা করতেন ওই সময়?
খিচুড়ি দিয়েতাম ঘরে ঘরে,
ঘরে ঘরে খিচুড়ি দিতেন, কাজটা করতেন?
হ্যাঁ, খিচুড়ি দোকানে কাজ করতাম।
আচ্ছা,
ঘরে ঘরে গিয়ে খিচুড়ি দিয়ে তুই তো আবার অনেক সময় মনে করে আমার 5 টাকা দিত, আমি ওকে জিনিসপাতি আইনা দিতাম কিনা।
জি,
এরকম করতাম। তারপরে ওই মায়াটা আমারে জীবনে ফার্স্ট মেয়েটা আমারে বললো কি এদিকে গেছি গেছি নতুন কয় বইলাম, তখন আমি কোনো নেশা পানি করি না।
আচ্ছা,
কয় ল সিগারেটটা খা দিলা টান দে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা বিরতি শব্দ শুনতে পেয়েছি, ছোট্ট একটা বিরতি নেবো আমরা, মাত্র 4 মিনিটের বিরতি। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স জাহাবুলি বসত্ত বলি এবিসি রেডিও এফ 89.2 তে। আমরা ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরিতে রয়েছি, আমরা ফিরে আসবো 4 মিনিট পর। আর ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের এবিসি রেডিও ফ্যান পেজ ছাড়াও আপনারা চলে আসতে পারেন আমার পেজটিতে www.facebook.com/kevra.rj। আমি আবারও বলছি www.facebook.com/kevra.rj পেজে আছে আরজে কিভরিয়া নামে। Like this page. Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself.
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
দিয়া তো কাছতে কাছতে আমার দম শেষ। তারপরে সেদিন গেলাম প্রথম কয় বইছি, বহার পর আমার জড়াই ধরছে, জড়াই ধরে আমার আমি সরমে আমি যাই দিয়েছি, পুরো সরম আমার ভিতরে। দিদি কি করেন আপনি সারান আমার এমন করেন? করার পরে কয় কি আরে বড় রে, এখন তুই এত বয়স তুই লাম্বা তুই কত বড় হয়েছে, তুই কেন তুই বোঝা তোর বয়স আমি তুই বলছ না, আয় টিকা এতে যে কত মজা গেলেই বুঝতে পারবি। কি কথা কইয়া সে আমার মনে করেন জ্ঞান যে যেভাবে হোক ওই গাছটা আমাদের রয়েছে। তারপরে আমি মনে করেন এখন মাঝে মাঝে যেরকম যাই, এরপরে হঠাৎ একদিন আমার বাবা এসে করলো, হঠাৎ আমি ওই জায়গায় কাজ করতেছি, আমার বাবার দ্বিপতিতার ভিতরে আমি কাজ করি,
ওইখানে আপনার বাবা এসেছে।
হ্যাঁ, ওইখানে একটা দোকান আছে, পাঠা ছাগল আছে না, পাঠা ছাগল পালে কমলাবাড়ি এলির ঘর, ওটার নাম হলো কমলাবাড়ি এলির বাসা।
এর আগে বাবার সঙ্গে আপনি কতদিন যাবত দেখা সাক্ষাৎ নেই?
এরাই তো এক দেড় বছর,
এক দেড় বছর যাবত দেখা সাক্ষাৎ নেই, ওখানে দেখা হচ্ছে বাবার সঙ্গে।
হ্যাঁ হ্যাঁ। তারপরে ভাই আমি দেখি কি ওই জায়গায় আমি গেছি, খিচুড়ি নিয়ে যায় আমার মনে করি হাফ প্যান্ট পরা সাদা আর একটা সেন্টু গেঞ্জি গায়ে, আমি যাইতাছি কমলাবাড়ি এলির জায়গায় গামছাটা আড্ডে ঝুলাতে ঝুলাতে গিয়া তো আমি বইতাছি, আমি তো একটা গালি দিয়ে করছি আমার ঘরে, আমি নানি কই তো যা হারে গালি দিয়ে করছি ভাই কর
বাবাকে শোনায় শোনায়
না, আমি তার দেখি নাই। গোলাম বাইর করতে খারো এই কথা আমার বাইর করে দিয়েছি, আয় হ্যাঁ আমি আর ঘরে ঢুকছি, ঘরে ঢুকে গিয়ে দিই আমার বাবা ওই জায়গা বসা দেখা, আমি আর কোনো কিছু করিনি, আমি ওই জায়গা থেকে লগলাগ বাইরে আয়, বাইরে আয় আমার খালার কাছে বললাম যে খালা আজকে দেখলাম আবার আমার খালা কি কইছে না কইছে আমি জানি না, পরে সন্ধ্যাবেলা গিয়ে দেখি আমার বাপে আমার মার পায়ে হাতে ধরতেছে, আমার খালার কাছে যাইতেছে, আমি সন্ধ্যাবেলা আমার বাসায় গেছি
বাবা।
হ্যাঁ, যাই দিয়ে আমার মার পায়ে হাতে ধরে, আমার খালার পায়ে হাতে ধরে, সবার পায়ে হাতে দুইটা টুইরা রাজি রুজি কইরা, মানে তো অনেক রিকোয়েস্ট কইরা কি করছে, তারপরে আমার মা গেল না, আমার বাপে আবার চলে গেল,
আবার চলে গেল এখান থেকে।
হ্যাঁ, যাওয়ার পরে কেমনে 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 যোগাযোগ করিয়া জানি আমার আমারে মামার মাল লাগে যোগাযোগ করে আমি ভালো একটা সম্পর্ক করে আমার কইলো কি মাম তুমি খুলনায় আহো আমার কাছে আয়। পরে আমি খুলনা রূপসীতে গেলাম, রূপসীতে গিয়ে আমার একটা বাসায় আমার নিল, আমার নিয়ে পরিষ্কার করে দিলে এটা তোমার খালা, এটা তোমার নানি, এটা তোমার মামা, হ্যাঁ থাও। হ্যাঁ, তারপর দিন বেড়াইলাম, বেড়ানোর পরে আমার মানে তো ভালো লাগলো না ওই জায়গাটা, ভালো না লাগলো না, আমি আবার মনে করেন আস্তে আস্তে চলে এলাম, কয়েকদিন থাকিয়ে চারপর দিন বেড়াই আবার চলে এসি, চলে আসার কিছুদিন পরে আমার বাবা আবার আইসে, মানে তো আমার মার কাছে আবার আইসে, আয় অনেক পায় হাতে দইরা হারি কষ্টি কষ্ট কইরা বলে বই না আমরা থাকুন আল্লো আমরা তো খুলনায় থাকি, আমাদের অল ফ্যামিলি নিয়ে খুলনা দৌলতপুর শহরে নিয়ে গেল মহাসিং
মোড়।
ওই জায়গায় গিয়া মনে করেন আমি আবার একটা হোটেলে লাগলাম, মাসে ৬০০ টাকা বেতন, তিন বেলা খাওয়ানলাম।
ওকে,
এরকম করে ওই জায়গায় প্রায় বছর খানিক আমার বাপে থাকছে, আমরা সবাই থাকছি, থাকার পরে ওই জায়গায় একটা ঘটনা ঘটলো কি একটা মার্ডার হইল,
মার্ডার হল
কি ওই এলাকায় একটা মার্ডার হইল, মার্ডারটার সাথে আমার বাবা জড়িত।
কিভাবে জানলেন, ঘটনাটা কি ছিল শুনি?
ঘটনাটা ওই জায়গায় তপন নামের একটা ছেলে যারে জব কইরা বস্তা ওইরা ফালাই দেওয়া হয়েছে।
আপনি ইচ্ছুকে দেখেছিলেন না গল্প শুনেছেন?
না আমি ইচ্ছুকে।
আপনি কি দেখেছেন, আপনি কি করেছেন, কি দেখেছেন সেই সময়?
মানে তো বস্তা বইরা লোকটারে ফালানো আমার মা দেখছে, আমি দেখছি, আমার ছোট ভাইরা দেখছে, সবাই দেখছে।
তপন নামের লোকটাকে আপনি চিনতেন?
হ্যাঁ চিনতাম।
কি করতো?
আমি বাইবেলে ডাকতাম স্যার।
কি করতো?
রাজনীতি করতো।
তপনের সঙ্গে কি আপনার ফ্যামিলির কোনো যোগাযোগ ছিল?
না আমার আব্বার সাথে ছিল। আমি নাম করে দেখলে কিরে কেমন আছে সেই কিছু জিজ্ঞেস।
ওকে
মানে তো মোটামুটি খারাপ হয়েছিল না, ভালো একটা ছিল মানে।
শুনি তারপর।
ওই তপন মারা রয়ে গেল না, ওই লোকে কোন জায়গায়, এটা হইল গিয়া আপনার খুলনা কৃষি কলেজের সাইডার একটা স্কুল আছে ওই জায়গায়।
ওকে
ওটা মারা হয়েছে একটা স্কুলে সাড়ে বিনা মানে স্কুলের সাড়ে হয়েছে।
আচ্ছা
মাইরা বসতে বইরা আমার বাবার রিক্সা দিয়ে নিয়ে ফালানো হয়েছে, বুঝছেন কথাটা? এই জিনিসটা পরে আমি শুনতে পারছি যে তার রিক্সা দিয়ে করছে তাই কারণে অ্যারেস্ট।
ওকে
সে করলো কি মনে করেন, মা মারা রইল শুনলাম পুরো জমজমাট হয়ে গেল এলাকার ভিত্তি। তারপর যেদিন মার্ডার হয়েছে তারপরের দিনটা যারা যারা মিলা মার্ডার করছে ওই যে যন্ত্রপাতি ছুরি চাকুগুলো মারছে, মায়েরা আবার যে রক্তটা ওটা তো মনে করেন যে হলুদ আছে না, হলুদ দিয়া রক্তটা ডাইকে খেয়েছে এই হলুদের পেকে আবার যেটা জব করছে ওই জিনিসটা সব এক জায়গায় কইরা একটা দোকানের ভিতরে ছিল।
ওকে
দোকান রইল কিনা হানিবগো দোকান, কিন্তু ওই সময়টা টাইগার হানিফ নামে অনেকে চিনতে মারে। আমার বাপে গিয়ে সেই দোকানে পরের দিনকে যেদিন মারা গেছে তারপরের দিনকে আমার বাপ ওই দোকানে গিয়ে ক্যাশে হয়েছে দোকানটা, কিন্তু যারা মারছে তাদের সাথে আমার বাবার ভালো সম্পর্ক, তাই সে গিয়ে তাদের দোকানে বসছে পয়সা তো তার তো একটা পাওয়ার আছে বুঝলেন না, দেখা গেল লগের বন্ধু বান্ধব না এইসব করে একটা পাওয়ার পায়া সে গিয়ে একবার দোকানে বইয়াবে আলান দেয়া বইয়াবে কথাবার্তি কইতে আসে একলা একলাই দোকানে। এর ভিতরে সিভিলে পুলিশ গেছে, পুলিশ গিয়া দেখে যে হ্যারে গোহা দিয়ে তোমার নাম কি? আমার বাবা বলছে আমার আব্বুর নাম খোকন। বলছে আমার নাম খোকন। তুমি এখানে কি করো, দোকান কি তোমার? সে আবার কইছে কি হ্যাঁ দোকান আমার। যে আমার কইছে হ্যাঁ মনে করেন দাঁত করে হ্যান্ডকাপ লাগায় ফেলেছে।
ওকে সিভিল ছিল পুলিশ?
হ্যাঁ। তারে হ্যান্ডকাপ লাগায় ফেলাইছে মতো এই মনে করেন যে আতঙ্ক সৃষ্টি হয়েছে পুরো দোকান সার্চ করে, তারপর ওই যে তাদের যে ছুরি চাকুগুলো ওইগুলো সম্পূর্ণরূপে দোকানের ভিতর টিকা পাইছে।
আচ্ছা
পাওয়ার পরে আমার আব্দুল দূরে নিয়ে গেল পুলিশে। এখন তো আমাদের কোনো কষ্টের শেষ নেই, আমরা ওখানে কান্নাকাটি করতেছি এই জায়গায় ওই জায়গায় দৌড়াদৌড়ি করতেছি, আমার মা করে আমি করি, করার পরে আমার বাবা তো জেলে চলে গেছে।
আপনারা এখন ওনার জন্য স্টেপ নিচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ। ওকে যে আমি কেমন হারাই দেবো না হারে।
ওকে
পরে মনে করেন কি করুন, এখানে অনেক সব আমার মায়ের অনেক কান্নাকাটি অনেক নেতা ফেতার কাছে গেছে অনেক জায়গায় গেছে কিন্তু কোনো লাভ হয়নি। আমার মা মনে করেন যে অনেক এখন এই বাসায় কাজ করে ওই বাসায় কাজ করে এটা করে ওইটা করে, কিন্তু বাসায় বাসায় কাজ করি না, মানুষের বাসা রান্না করি না, আমাকে দুইটা চারটা ডাইল ভাত খাওয়ায়, এখন আমার ভাই হলো চারটা, চারজনে পেট পার বরণ যায়। তারপরে আমার মার হঠাৎ করে একটা অসুখ হইল জ্বর, আমার ছোট ভাইটা যেমন কাটে যায় এমন বমি করে, তিন নাম ভাই ভাইরা ভাইটার নাম রিয়া। তারপরে ওরা ডাক্তার দেখামো না আমরা ভাত খামো না বাপের দেখতে যাইবো আমার মা, কিন্তু আমি ভাই আমার বাপের আমি এই যে আমার বাপের যে সাত সাত মাস জেল খাচ্ছে আমি আমার বাপের মুখ একদিন জেলে গিয়ে দেখি নেই।
আচ্ছা
আমার মনে হয় কষ্টগুলা কষ্টটার কারণে আমি আমার বাপের মুখ একদিন জেলে গিয়ে দেখি নেই, আমার মা আমার কাছে রাব্বা তোকে দেখতে তুলল আমি যাই না, বুঝছি না আমি হ্যার মুখ দেখবো আমার এখন কি করবো, আমি এই 20 টাকা হোটেলে চাকরি করি, ঘর ভাড়া ওই সময় 600 টাকা না 700 টাকা লাগে।
ওকে
তাই ঘর ভাড়া দিয়ে হয় 600 টাকা, আমার মায়ের কাম করে এমন কোন কটা খাবা আমি 2 মাসে 600 টাকা করে আর খাওয়ান লোন যা খাই একটা রুটি মনে করেন পারলে চুরি করে নি, কিন্তু দেয় তাই মালিকে দেয় না।
ওকে
ওই একটা রুটি চুরি করে হলে ভাই গুলি যায়
নিদারুণ কষ্টে দিন
অনেক কষ্টে। আমারও সময়টা মনে করি যেমন রাত দিন 24 ঘন্টা মানুষ ডিউটি করে না, আমি 24 ঘন্টা ডিউটি করছি একটানা 7 দিন পর্যন্ত।
আচ্ছা
মানে দিনে করছি এই দোকানে রাত্রে করছি পাশে আর একটা দোকানে এরকম করে 7 দিন পর্যন্ত করে আমি পরে অসুস্থ হয়ে পড়ছি। তারপরও ভাই আমি চাইছি আমার সংসারটা চালাইতে আমার বাপ মালে আমার মায়ের নিয়ে আমার ভাই বোন আমি সুখে থাকতে চাইছি, এরকম করতে করতে দেখি কি ভাই আমি আর পারি না, আমি পারি না আমার অনেক কষ্ট, আর আমার মা পরের বাসায় কাম করে আমার অনেক কষ্ট লাগে, মানুষের বাসায় কাজ করলে আমি দেখছি তো আমার খালারে কতজনে কত কত করে গালা গেল আমার মারও তো করে ভাই, আমি এই জিনিসগুলো দেখে আমার অনেক কষ্ট হতো। কষ্ট হওয়াকালীন একদিন আমার যে দোকানের কামরা আছে না আমি ছেড়ে দিছি অসুখের কারণে, আমি দোকানের কাজ ছেড়ে দিয়ে বাসায় বহা, তখন তো আমার মায়ের ভাতও খাইতে পারতেছে না আর কামই করে না, আমি তো কাম করতে পারি না, যদি উনি 20 টাকা দিতাম ওটা তো দেওয়া বন্ধ হয়ে গেছে।
জি
খামো কি এখন ওই সময় 4 কেজি 10 টাকা 11 টাকা।
ওকে
তারপরে হঠাৎ একদিন আমার মনে হইলো কি আমি একটা বড় মাছ দিয়ে ভাত খাইতে পারতাম করা, কিন্তু অসুখের থেকে জ্বর তুই উঠটা আমার মনে হইলো এই জিনিসটা যে আমি গোটা একটা বড় বড় মাছ দিয়ে করা ভাত খাই থাকতাম, আমার মায়ের আমি বললাম কি মা তোমার একটা কথা কমু কয় কি বাবা ক আমি কি মা আমার মনে হয় যে আমি এত বড় একটা মাছ দিয়ে ভাত খাইতে পারতাম, আমার মা আমার জড়াই দিরা কাঁ আমার আমার ছোট মাঝে বেটারে জড়াই দিরা কান দেখ বাবা রে বড় মাছ কে আমার লাল্লাই লেগছে আমার বড় মাছ পাইম কি আল্লাহ যা শুনে এই তো ভাইতারি না। এই কথা রাখার পরে আমি মনে করেন আর কিছু কইলাম না, আমি কান কান জায়গায় রইলাম। ডাইল আসিল এই যে বড় বুড়ের ডাইল আছে না, বড় বুড়ের ডাইল রান ছিল মার পাতলা কইরা করি দিয়ে ভাত খাইয়া ঘুমাই দিছি। পরের দিন গিয়ে ওই ফিরে যে ওই যে জাগো বাসা জাগো মেসে কাজ করে আমার আম্মু সারা মাছ আনছে, বড় মাছ বুঝলেন, বড় মাছ আনছে। আর আল্লাহর এই কাম মনে করেন যে ওই ফ্রিজ গেছে নষ্ট হয়ে গেল।
আচ্ছা,
একটা রুই মাছ বড় আর অনেকগুলো তেলাপিয়া মাছ কিনে আনছে, আনছে মতো অনেক মাছগুলো রাখবো কই থেকে, ফ্রিজ তো নষ্ট হয়ে গেছে।
জি,
আমার মা করছে কি ভাই যা সবার হেগো কাছে জমা দিয়ে এসেছে, ভাই ফ্রিজ যখন নষ্ট হয়ে গেছে তা বাজ্যা থাকলে আর নষ্ট হইব না। এ আর রাহে হ্যাঁ কইছে কি ভাবি এই বাজ্যা থুমু কদিন আর খাইমু কদিন, এখন আপনি আপনার গুড়া গাড়া লিয়া খাই আলান। এই কথা কইছে কইছে মতন না, আমার মা প্রথম না কইছে পরে হক করে লই এসে আইন না মনে করেন যে ভাই অভিজ্ঞতা দিছে মতন, আমি যদি কে খুশি আমি তো মাছ মেটো করে মাছ খেয়ে ফেলাম, পরে মাছ খাই খাইছি। কিন্তু খাওয়ার পর আমার একটা মনে হয়েছে যে আল্লাহ আমার মাকে আবার আমার খালার মতো চুরি করলো, কথাটা হচ্ছে আমার খালার মাঝে মধ্যে একটু চকে দিয়ে চুরি করে না আমার খাওয়াই কাজ করতো মন থেকে, আমি আবার এই জিনিসটা আমার মনে হইতে পারি আল্লাহ আমার মাকে আবার আমার লিখে চুরি করলো। পরে মায়ের গেলাম মা তুমি পাইছ তুমি চুরি করে আনছ, পরে আমার মা আমার বাবা তুই কই দেখি কে আগে আমি কর্তারি গাও, আমি বললাম কে আমার তুমি আমি তোমাদের খাইতে চাইছি কাল তুমি আজকে লই এলা এটা তো তুমি চুরি না করলে তুমি আইলো করতো, আমার মা কয় না বাবা এই ঘটনা
মানে নষ্ট মাছটা আপনাদেরকে দিয়ে দিয়েছি।
জি জি জি,
ওকে ওকে।
পরের দিনকে খাওয়া দাওয়ার পরের দিনকে আমি আবার সুস্থ, এখন আমি সুস্থ, সুস্থ হওয়ার পরে আমি আবার এই দোকানে কাজে গেলাম। ওই জায়গায় একটা ছেলে আবার কাজে আইলো বাসা করার নাম, আমার থেকে উঠালাম বা বেশ কয় পরিষ্কার আর বাইরে হইলে কুষ্টিয়া বেড় আমার
জি
বারো মাইল। ওই জায়গায় ছেলেটা কাজে আইলো, পাশে আবার একটা নতুন দোকান হয়েছে ওই দোকানে আবার একটা ছেলে কাজে আইলো রাসেল করে নাম।
আচ্ছা,
যখন রাসেলের লোক আমার লোক ভালো একটা সম্পর্ক হয়ে গেল, বাসার লোক আমার লাগে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল। আমরা সবাই এক কর্মের মানুষ, কর্ম খুদ হয় আমারও দোস্ত কয় আমি আরো দোস্ত কই, তো খুব ঘনিষ্ঠ হয়ে গেলাম আমরা দুজনে। তো আমার সেই বন্ধু যে রাসের ও মনে করেন একটু উগ্র টাইপের ছিল,
উগ্র
হ্যাঁ উগ্র টাইপের মানে অনেক রাগ ছিল, ধুমধাম মাইরে ওই তো জারে খুশি আর আমি আমার বাবা আমার বাবা নাই নাই আমি অতটা ছিলাম না তখনটা। তারপরে ওই ধরনের ছিল আমার কেউ কিছু কইলে আমি মনে করেন যে গ্যাঞ্জাম করতো আমার আমার পক্ষ আমি বাসাও করতো। তো এইখান থেকে ওই রেল লাইনের সাইডে বস্তির মতো করে একটা ঘর উড়ায় থাকতো, মিলন মিলন মিলনের মা মিলনের বড় বোন মিলনের ভাবি
জি
ওরা সবাই থাকতো থাকতো মতো। তা আমরা মনে করেন যে সব বন্ধু বান্ধবরা একটা দল করে না
জি,
আমরা এরকম একটা দলের ভিতরে ছিলাম সবাই দল হয়ে গেছিলাম, আমরা একটা গুরু হয়ে গেছিলাম সাত আট জনে মিললাম।
ওকে,
গুরু বহনের পরে আমরা মনে করেন যে এখানে বলি সাতানি করতাম এটা করতাম ওইটা করতাম ওই পোলা মারতাম ধরতাম, কিন্তু কেউ কিছু কইলে ধুমধাম মারতাম কেউ।
আচ্ছা,
তখন তো আমার বন্ধু বান্ধব হয়েছে আমি আর কেউ ডরাইতাম।
ওকে,
আর আমার যেমন পিছিয়ে চেক দিব আসে আমার মা এই মা তো থাকে বাসায় মাকে আমাদের খেল রাখি, আমি মনে করেন উড়কি উড়কি মারামারি করতাম দোলা তুলিশ টানে গিয়া দোলা তুলিশ টানে বা খাইলা তুলিশ টানে গিয়া বা মহাশি মোড়ে ভিতরে রেল লাইনের ভিতরে এমন করেন ধুমধাম মারামারি করতাম, কোনো বলা মানে আপনার থেকে তুই কইলে মারামারি করতাম মারতাম। এমন করতে করতে আমাকে লগে ভাই আমি নাম কইতে চাই না একটা গুরু বইল গিয়া মিল্লা গেছে আর আরেকটা গ্রুপ এনটি গ্রুপ কিন্তু দুইটা গ্রুপ মিলে গেছে আমার লগে, নাম তো একটা নাম হইল গে আরেকজনের নাম হইল
দুই গ্রুপ ছিল
হাউস।
ওকে,
দুইটা গ্রুপ ছিল, তাই আমি মনে করেন এই গ্রুপের লগে লগে আমি জড়াই গেলাম।
আচ্ছা,
জড়াই আনার পরে জড়াইলাম কেমনে ওই আমার যে বন্ধুর আছে ওর লগে হার লগে খুব একটা ভালো সম্পর্ক ছিল, একটা ছোট ভাই ছোট ভাই করতো। তা আমি করলাম কি ওই দিনকে রেল লাইনের ওনে আমার লগে মনে করেন একটা ছেলের লাগে ঝগড়া ঝগড়া পাচ্ছে, আমি মনে করেন ছেলের এমন গেলাস আছে না গেলাস ভাঙে ইচ্ছা মতো পারে
গেলাস ভেঙে ইচ্ছে মতো তাকে পেটাল
না
তাহলে
পার দিচ্ছি গেলাস দিয়া
তাহলে কেটে যাবে
কেটে দেবে ডানা উনার ভিতরে এডি এডি এডি।
কিন্তু এই ঝগড়া ছেড়ে ঠিক এরকম করে ফেললাম,
হ্যাঁ
মানে আপনি তো এত উগ্র ছিলেন না এরকম উগ্র কেন?
ওই যে আমার যে তখন তো আমার দল আছে আমার তখন বন্ধু বন্ধু বান্ধব আছে প্রায় আমার আট দশজনের
আট দশজন মিলে আপনাদের কাজ কি ছিল মূলত? আট দশজন
মিলে হোটেলে কাজ করতাম।
কি করতেন?
হোটেলে কাজ করতাম।
হোটেলে কাজ করতেন
জি,
বয়ের কাজ করতেন আর এইসব কাজ করে বেড়াতেন।
হ্যাঁ
আচ্ছা,
ওই কেউ কিছু কইলে মনে করেন মারতাম।
ওকে,
আবার ওই যে আমার যে ওই যে বন্ধুরা আছেন
জি
অনেক তো ট্রেনিং করতো আগের থেকে।
ওকে,
ওই মোরেল লাইন দেখে কেউ গেট আছে আমি ছোট কিন্তু ছোটে লেখি কইলা জোড়া ছিল পরে ওরে পাই আমি অনেক জোরে আসলাম আমার পুলিশে।
ওকে,
মোরেল লাইন দেখে কেউ যেতে আছে ডাক দেওয়া যায় খারাপ কথা বলি শুনতেছিস না এই কথা কই ধরি মনে করেন মাইকতাম ধাপ ধুপ করে মারি টাকা নিয়ে নিতাম এরকম করে মনে করেন গা বেড়ে টাকা নিতাম কারো কাছ থেকে মোবাইল নিয়ে মডেল আর এগারোশো দশ ছাড়া অন্য কোনো মোবাইল ছিল না।
আচ্ছা,
ওইসব নিয়ে নিতাম এটার পর আমি সরে টোটালি আমার বন্ধুরা আছে দোষকে নিলে টাকা পাওয়া যায় এই আমি কিন্তু আস্তে আস্তে খারাপ জগতে চলে যেত। এরকম করে আমার ওই সময় চারটা মোবাইল নিয়েছি মানুষের কাছ থেকে চারটা মোবাইল আর টাকা নিয়েছিলাম এটা এই দশ পনেরো হাজার টাকা টোটালি মিলে নিয়ে আমি মনে করেন যে চলতাম। আর কিন্তু আমার একটা কথা কি, আমি মারে আমি কোনোদিন আমার মার আমি একটা টাকা মার হাজার টাকা খাওয়াই।
ওকে বলুন না, হ্যাঁ শুনছি আমরা।
তারপরে আমি ওই ওরকম করতাম, পয়লা ওই টাকা দিয়ে কি করতাম, নিজে অনেক মুক্তি করতাম, আবু সুগুর কিনতাম, ঘুরতাম ওই জায়গায়, আমাদের রেস্তোর একটা হোটেল আছে ওই জায়গায় গিয়ে খাইতাম।
ওকে,
আবার ওই খুলনা ফুলতলা একটা জায়গা আছে ওই জায়গায় যাইতাম, মুক্তি করার লিগা, ওই আনন্দ করার লিগা যাইতাম। এরকম করতে করতে ওরা আমার করলো কি, ওই হ্যাল লগে যে যে নামটা বললাম আপনার কাছে, তার লগে আমার পরিচয় করাই দিল। সে আমায় খুব ভালো জানে এখন থেকে, ছোট ভাইয়ের মতো। একদিন আমি তো আর তার কোথাও সরি ভুলে গেছি, একটা কথা পেয়েছে ভালোই পেয়েছি, যে উনারে আমি ওই আমার কইছে দোস্তের হ্যাল লগে আমার লগে পুরো ঘনিষ্ঠ, তাই আমার ছোট ভাই চোখে দেখে তোর তো ছোট ভাই চোখে দেখবো, তুই এত দরাজ কি
এটা,
এটা আমার বন্ধু রাসেল যে
এই যুগ ছিল,
হ্যাঁ ওই যুগ ছিল, তাই আমার এই কথা বলে তুই দরাজ কিনলে গা। আমি আবার করছি ওই দোকানে আবার একদিন হাই আইসে কয়েকটা গ্লাস দিয়ে পানি দিত, যার কথা বললাম আমি, যে সে
যার কথা বললাম, আপনি আরেকবার বলেন কে এটা, পরিচয়টা দেন। উনি এখানে এসছে
জি,
এবং তখন আপনাদের এন্ট্রি গ্রুপ ছিল?
না না, সে আমাদের আমার পক্ষ ছিল,
সে আপনার পক্ষে ছিল
জি জি। আর ইকবাল হুজুর আর লোকে রইলে আলাদা করে
আলাদা গ্রুপে ছিল
জি। পরে ভাই ভাই আমার দোকানে এলো কি
জি,
পানি খাইতে।
ওকে,
এবার চারা দিকে আমি আবার গেলাম, কি হয়েছে গ্লাসটা দেওয়ার গ্লাস পানি দিয়ে দিনি, আমি কই এরকম পাঁচ ধারে পানি খাই দাঁড়িয়ে কেমনি কইছি, চ্যাংরা আমার ওখানে গ্লাস দিয়ে দিচ্ছে, আগে বারা সব পানি নেই আমার টান দেওয়ার বুকে উঠতে নিয়েছে, নিয়ে ঘর তুই হ্যারে দেখছিস কোনোদিন, আমি বই দেখছি না মানে হ্যার লগে আমি বই দৈনিক দৈনিক দুবার নাস্তা করি আর তুমি আমার এই কথা কো, হ্যাঁ কিন্তু আমার বাপের বসি দামি হারে কিন্তু তুমি ঘুরে বুঝতেছি কোন যে কোন পাওয়ারে পর পাওয়ারে, এই কথাগুলো আমি বলতেছি।
ওকে,
বলার পরে তাই মনে করেন আমার এক পেয়ে দিকে দোকান লাগবে না, আমার ধরে রেল লাইনের উপরে লেয়ে গেল।
ওকে,
আমার মালিকে চায় রেখে চুপ করে কিন্তু কিছু করে না, লেয়ে যাওয়ার পরে কয় তুই যে আমরা বেশো এই লোকটা দেখছিস কোনোদিন, আমি বললাম কি দেখুন না মানে আমি হার লগে দৈনিক দুবার দুবার দেখো দুবার খাওয়া দাওয়া করি একলগে, সেখানে আমি আর ছোটো ভাই আবার মিশার কথা কো এই কথা করে আমার মাথা মাথা থাকতাম মেশিন বাই করে আমাকে দেখে ফেলে কি একটা চাপ দিন আমরা হিমুতে বেরিয়ে গেবা দশ কিলো ধর লাগে নাস্তা খাই যদি একদিন, তবে আমি ওইটা দেখে ধরাই ধরাই আমি দেখি না ভাই সত্যি কথা, না আমি দেখি না আমার নাম কি করে খাই
নাম আমাকে ধান্দা চালা উনি আপনাকে নিয়ে গেছে, হ্যাঁ ভেরি ইন্টারেস্টিং।
পরে আমার এগুলো তুই আরে দেখছিস কোনোদিন, পরে আমার এই মেশিন দিয়ে আনার পরে আমি বললাম না ভাই আমি তো এটা কোনোদিন দেখি নাই, রাখেল আমার বন্ধু ঠিক আছে, তাই ও তোর কথাই কয় যে তুই এই চ্যাংরা, না আমি আমি কোন চ্যাংরা ভাই এটা কি কইলে, পরে তোর নাম কি
মানুষের জীবনের অপ্রিয় সত্য অপরাধ গুলো উপস্থাপন করার জন্য, সো উই রিভিল দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস স্টোরি। এবার আমরা অপরাধের দিকে যাব এবং দ্যাট ইজ কি বলার আছে, দুর্ধর্ষ ভয়াবহ। আমরা বারবারই বলছি যদি আপনার সেন্সটা একটু দুর্বল হয়, যদি আপনি একটু দুর্বল হার্টের হয়ে থাকেন, তাহলে আজকের স্টোরিটা আপনার না শোনাই ভালো, বিকজ দিস ইজ রিয়েলি টাফ স্টোরি টু লিসন।
তারপরে বলে যে তুই আমার লাগে থাকবি সমস্যা নাই, রাসেলের লোকে যোগাযোগ রাখিস, রাসেলের লোকে যে কোনো জায়গায় রাসেলের লিয়ে যাবি, তুই রাসেল তো ছাড়া চলিস না, যেহেতু এলাকায় তুই আমার নাম বাঙ্গায় কাজ রাসেলের থাকি সবসময়। আমি বললাম ঠিক আছে ভাই, এই মনে করেন যে এখন রাসেলের টিকা আস্তে আস্তে আমি এর কাছে ঘনিষ্ঠ বেশি হয়ে গেলাম।
আচ্ছা,
আস্তে আস্তে কাজ করতে 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 কাজ করতাম কি, হ্যাঁ আমার কাছে কিছু জিনিস দিত, জিনিস আমি জায়গায় জায়গায় নিয়ে দিয়েছিলাম।
কি কি বিষয়গুলো?
মেশিন দিত,
মেশিন মানে অস্ত্র
জি।
ওকে,
হ্যাঁ আমার কাছে মেশিন দিত, আমি নিয়ে মনে করেন ফুলতলা দিয়েতাম, জয়সুর দিয়েতাম, এখান দিয়ে মনে করেন যে ফাইলেশপুর দিয়েতাম, চিত্রায়ী হলের পিছনে দিয়েতাম, তখন জায়গায় জায়গায় তখন দেওয়া খুলনা কৃষি কলেজ, দুর্গাপুর কৃষি কলেজ আছে সেই জায়গায় নিয়ে যেতাম, জায়গায় 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 নিয়ে যেতাম। তারপরে এইসব দিয়ে আসতাম, দিয়ে আসার পরে
আমি টাকা পয়সা কিছু
টাকা পয়সা দিত
ক্ষমতা এতে দিয়ে আপনার চলতো নাকি আপনি তখনও হোটেলে কাজ করেন তার পাশাপাশি
রাত্রে হলে এটা করি কিন্তু আর ওই যে টাকা পয়সা দিত ওটা আমি মুস্তি করতাম শুধু হাইদের আমি আনন্দ করতাম
আচ্ছা আচ্ছা
ভালো মন্দ জিনিস খাইতাম
আর প্রতিদলায় যেতাম
হ্যাঁ আর ওইখানে যাইতাম আর মনে করেন জুয়া খেলতাম
জুয়া খেলা শুরু করলেন আচ্ছা
হ্যাঁ জুয়া খেলা শিখলাম হ্যাঁ আমার একদিন কাকুল কি ইমাম এদিকে আসো গেলাম রাসেলটা ডাক দিল আমার ডাক দিল আবার ওই যে বাদশানা বাড়ি ছেলেটা ছিল ওরা ডাক দিল তারপরে আরো মানে মোটা আমরা 12-13 জন ডাক দিলাম আমাকে ডাক দিয়ে গেলে আজকে একটা কাজ আছে কি কাজ যে ওই ঘটনা গাজী সাহেবের লোক ওই জায়গায় অমুক জায়গায় থাকবো অবতে সেমনি যে জানতে পারো যারা জেনে পাস উনি ওটাই
১৩-১৪ জন
আমরা ঠিক আছে ভাই সমস্যা নেই গেলাম যাওয়ানোর পরে মনে করেন আমি ঠিক ওই কাজটাই করলাম
না দাঁড়ান কিন্তু তার আগে আমার তো জানতে হবে আপনাকে আপনি কোনো জিজ্ঞেস করলেন এই কাজটা আমরা কেন করতে যাচ্ছি
না
কোনো জিজ্ঞেস নাই
কিচ্ছু জিজ্ঞাসা করিনি
ওকে
সে শুধু বলছে আমরা
আমি বিস্তারিত বর্ণনা শুনতে চাই বলুন
সে আমাদের ডাক দিল হইল গিয়া ওই দৌলতপুরিয়ে মহাসিমর দিয়ে নদীর পাড়ে যাওয়ানো একটা জেডি আছে
জি
জেডির উপরে ডাক দিল
ওকে
আমরা জুবমিলের জেডি জেডির উপরে গেলাম
আচ্ছা
জেডির উপরে গিয়া ওই জায়গায় বসলাম
ওকে
বসার পরে 10-20 মিনিট পরে সে আসলো আসার পরে আমাদের সবাই নিয়ে বলল যে এই ঘটনা আজকে তো তবে সবাই একটা কাজ করামু কাজটা করে দিবি আমার
আচ্ছা
ঠিক আছে ভাই এই ঘটনা আমার যে সমস্যা করছে ওরা ও যারা যারা পাস যেমনি পাবি জানি তাহলে আমি যাবো ঠিকানা দিয়ে ওরা সব ওই জায়গায় মিটিং করতেছে ওই মিটিং অবস্থায় গিয়া তোরা মনে করার যে হামলা দিবি
আচ্ছা
হামলা দিবি যা যে অবস্থা থাকে ওই অবস্থা ফায়ার করবি
এই গ্রুপটা সম্পর্কে কি সমস্যা ছিল ওর
কিন্তু বিরোধী দল তো তারা
আচ্ছা বিরোধী দল ছিল
জি
আপনাদের বিরোধী দল
হ্যাঁ তারা বিরোধী দল
বিরোধী দল কি অর্থে মানে কাজ কাজকর্মে কোনো বিরোধ ছিল ওরা কি কাজ করতে আপনারা কি কাজ করতেন
কাজকর্মে কি এই আমরা যে কথাটা কই কিন্তু সে এমনি মানুষ ক্ষতি করতে পারে কিন্তু সে আমার জানা মতে ভাই কোনো গরিবের বাড়ে লাথি দেয় নাই
না এটা হচ্ছে আপনার আপনার যে বস সেটা তো অন্য বিষয় কিন্তু আপনাদের সাথে তাদের বিরোধটা কি নিয়েছিল
তাদের বিরোধটা কি নিয়ে আমরা তো দুইটা সরকার নিয়ে যে বিরোধটা আছে না এইটাই
মানে আপনারা দুই দুই দল দুই পক্ষে ছিলেন
হ্যাঁ দুই দল দুই পক্ষে ছিলাম আর এই লেগে মনে করেন যার জোর জোর দেন মূল লোকটা
আচ্ছা
এই অবস্থাই তো পরে মনে করেন পানাইলো গেলাম গিয়া মনে করেন যে ওই জায়গায় লোক যারা দেখি কোনো লোকজন নাই
আচ্ছা
লোকজন নাই আমরা মনে করেন এই অবস্থা খালি ফিরে এলাম
ওকে
মানে তো মেশিন কিন্তু আমরা সবাই লুয়ে গেছি
ওকে
ঠিক আছে আমার লগে একটা মেশিন দিল সরন গুলি দিল আমি লুয়ে গেছি তারপরে গেলাম যায় মনে করেন কোনো লাভ হয় না আমার মোবাইল টোবাইল নেই রাস্তা ফোন দেখলো ভাই ওরা ট্রেনিং কেউ নাই আমরা তাই বলছি তোরা কই আসছ ভাই আমরা স্থানে আছি তাহলে ঠাক স্থানে আমি আইতে আয়া মনে করেন একলা আনবো সবাই মনে করেন গালাগালি করছে
কেন
তোরা যাচ্ছি নিয়ে যাবে ঠিক মতো ভয় ভয় চলছে না ভাই ভয় পাইনি এখানে আমি বলতে যে মিলন নামের যে ছেলেটার কথা বললাম ভাই ছিল ওই সময়টা
ওকে
ভাই ভিতরন্ত ভাবে ওই যে খাপ খাবের লগে হরেক খাবার যে কোনো ভাবে টাকা পয়সা দিয়ে হোক যেমনি হোক একটা মিট হয়েছে মনে হয়
আচ্ছা
ওয়ও কিন্তু ওই সময় ছোট আমরাও কিন্তু ছোট আমরা সবাই কিন্তু ছোট অল্প বেশি তখন ওই আমার এই কথাগুলো সব শুনছে শুন না ওই গিয়া কানে লাগাই
আচ্ছা
ওই অবস্থায় লোক পড়াইছে আমাকে মারণের লেগে
জি
লোক পড়াইছে মতন ওই অবস্থায় ফোন করেন যেটা দেওয়া তুমি আসেন মোর ছেড়া আপনার খাইলাসপুর আছে না খাইলাসপুর আর দৌলতপুর দুই জায়গার মাছ খানে ট্রেন লাইনের ভিতরে মনে করেন আমি গোলাকে বিগত মনে করেন যে প্রায় 15-20 মিনিট পর্যন্ত গোলাগুলি
15-20 মিনিট আপনারা গোলাগুলি করলেন ওকে
15-20 মিনিট পর্যন্ত গোলাগুলি হয়েছে আমার একটা বন্ধু নাম হলো তোর শাকিল শাকিলের বাবাটা গুলি লাগিয়া মনে করেন ফোন করে গেছে শাকিলের বাবাতে একটা গুলি লাগছিল আসার আমার কেউ কোনো ক্ষতি হয় নাই তারপরে মনে করেন গেল ওইটা ওন থেকে আমি ছিটায় পড়লাম আমরা সবাই পলায় বসছি ওন থেকে আমরা কিন্তু ঠোক দিয়ে যাবে ওন তো পানি দিই আমরা ওন থেকে পলায় বসছি পলায় আসার পরে এতে কিন্তু ছেলেরা কেউ জানে না যে আমি কিন্তু যে এইসব করি বা আমি সবের লগে জড়িত বা আমি যে ভাইয়ের লগে থাকি এটা কিন্তু ছেলের কোনো লোকজন জানে না জানো না এই কিছু তারা লাগাই লোকেরা মিলন নামের যে ছেলেটা আমি বললাম আমার বন্ধু এই ছেলেটা গিয়া বইলা দিল
ওকে আমরা ছোট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, মাত্র পাঁচ মিনিট পর আমরা আবারও ব্যাক করব রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আজকে এখানে ইমাম হোসেনের জীবনের অপ্রিয় সত্যিকার উপস্থাপন হচ্ছে, তাকে নিয়ে আমরা ফিরে আসবো। আর তাকে দেখতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kevia.rj। আমি আবারও বলছি www.facebook.com/kevia.rj পেজে আছে আর কিভিয়া নামে। ফিরে আসছি ঠিক রাত একটায়। Royal Tiger Dream Presents, jaha bolibo sabto bolibo, recharge yourself. 40 koti bhoktar priyo paniyo, 18 koti manusher gorbo, Royal Tiger Dream joy koreche bishwo bajar. Mone rekho, Royal Tiger jitbe, sundor agamite tara gorbe. Royal Tiger Energy Drink, recharge yourself. Royal Tiger Drink presents jaha bolibo sabto bolibo recharge yourself. তারপরে
মিলন নামের যে ছেলেটা আমি বললাম আমার বন্ধু, এই ছেলেটা গিয়া বইলা দিল যে এই ঘটনা, যে হয়তো ওগুলো লাগে ই করে, ওগুলো লাগে চলাফেরা করে, ওরা দুই একটা বানান দিয়ে দিত না, এই কথা আবার কইতো না, কইছে গা। আমি আবার মনে করেন যে ওই একটা মায়া আছে রিনা কুরা নাম, আর ওই আমি ওই মায়ার দোকানে রাতে রাতে মাঝে মাঝে কাজ করতাম, সেই দোকানে ইয়ার নাম
কে এটা,
এই আমার যে বন্ধু কথা বললাম মিলন,
মিলন আপনাদের গ্রুপের একজন,
না গ্রুপের না,
তাহলে
ওই সব করে না।
আচ্ছা,
এমনি দোকানে যাবি না, আমি আমি যাবো পারলে দুই ঠেকাই, হ্যাঁ এই কথা কনে দুই এক কথা দুই কথা দুজনে কিন্তু অনেক তকাতকি করছি, তকাতকি বলতে কি ওই আমার মারছে আমি ওরে মারছি, ঘুষাঘুষি করছি দুই বন্ধু, কিন্তু মামলাটা কিন্তু মেলি মামলা রিনার নিয়া, এই জিনিসটা আজ পর্যন্ত কেউ জানে না। তারপরে মারা মারা ওরে মনে করেন যে গুছাইলাম, ওই আমার গুছাইলো, গুছাই গিয়া করলো কি সেদিনকে রাত্রে বেলায় যে কইলো যে এই ঘটনা ইমাম তো বেশি বাইরে গেছে গা, ওরে ফালায় দিতে হবো কেন, ওই সালায় উস্তাদি বেশি করে এই কথা কইছি মতন ওরা করলো কি তা আমার পামুক ওই।
এটা আপনার অপোজিশন গ্রুপ কে গিয়ে বলে মিলোটের সাথে আপনার বিরোধের কারণে,
হ্যাঁ বিরোধ না কিন্তু সাধারণ ওই একটা মেয়ে নিয়ে,
ওই বুঝতে পেরেছি আমি, হ্যাঁ
ওই গিয়ে এই কথাটা বইলা দিল, বইলা দেওয়ার পরে আমি মনে করেন যে তখন কিন্তু আমি এভেলেবেল কন্টিনিউ সিগেট খাই, আমার বোন আর ওই মেয়েটা আমার ভাই,
মেয়েটাকে চাইতো ছেলেটাকে, আপনার বন্ধুটাকে চাইতো মিলনকে চাইতো,
চাইতো না সেটা সেটাও আমি জানি না,
এটাও আপনি জানেন না, কিন্তু আপনাকে ওর সাথে মিশতে দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে,
আর মাথা খারাপ হয়ে গেছে ওই মনে করেন সব গিরিঙ্গি লাগাই।
তারপর
তারপরে মনে করেন ওই বললো কি ওই পোলাবন্ধে কইলো আমি ওই সময় টুকটাক করে সিগারেট খাই, ওই আমার বন্ধুরা ছেলের লাগে মিললে মনে করেন যে স্টিক খাই, আবার মাঝে মাঝে ট্রেনের ডাবার ভিত্তি ওই এমন হিরোনো দিয়ে একটা খাই,
মানে মোটামুটি নেশার জগতে চলে গিয়েছেন তখন?
পুরাই গেছি মোটামুটি।
ওকে,
পুরাই গেছি। তারপরে মনে করেন হয় আমার গুছি দিস, আমার জ্ঞান হয় নাই কার চিনস, আমার চিনস আমি কেডা। পরে আমি গেলাম, দেখ মিল তুই কেডা, তোরা আমি আমার তো ভালো কেউ চিনা না। তুই গত দুদিন আগে মনে কর যে কথা কইতার শুনে, তখন তো এই শহরে কথা কয়েছিস তুই আমার দা বলে, এই শহরে যে কথা কথা আমার আর আসলে দা বলে, তুই কারা বলে কথা, এই কথাটা কইছি মতো আর আমার দেখ কার দা বলে কথা কই, এই কথা কই আর দেখি এই কথা কই আর তারা নেই। ওরা মনে করেন যে অলরেডি ভারতের ওজন বাইরে বাইরে আর কাপলা গাছের কথা আছে, কাপলা গাছের কথা আর রুল আর একজনের হাতে একটা কিস্তিক ছিল, এইগুলা দেবাই আমার ইচ্ছা মতো করে সবকুল করে আমি ব্যথা বেশি এরকম আফসোস নেই, কিন্তু আমার বাপটা ভাই নিয়ে গেছে।
ওকে,
আমার এই একটা পা ভাঙিয়ে গেছে গা, আমি অলরেডি মনে করেন গা পরে এক মাস পর্যন্ত নাড়তে পারিনি, পরে পাওয়াটা ভাঙিয়ে গেছে মতন আমি ওরে কইছি, ওই সময় দেখি আমি পাওয়া বাড়াইতে পারি না, ওই সময় আমি মিলন দেখেছি, মিলন তোমার আমি একটা কথা কোনো ভাই তুমি একটু পানি খাওয়া, এক গ্লাস পানি খাওয়া দিই, পরে আমার পানি খাওয়া নেই
এরকম ভয় পিটি আছে।
হ্যাঁ, আর আমার পানি খাওয়া নেই, পানি না খাওয়া আমি বলছি ভাই আমার এক গ্লাস পানি দিবি, আমি একটু পানি খাবো, তারপরে তোরা যা তোর সঙ্গে করো সুবিধা কইছি। কিন্তু এইখান থেকে একটা কোলা আসলো, নাম হলো স্বাধীন, স্বাধীন একটা আমার কয় কি মানে তো চেন খুলে দেওয়া এই কথাটা কইছে ভাইয়া বিশ্বাস করেন না। আমার ওই সময় আমি আমার বাস্তব আমি ভাবছিলাম ওই সময় আমি মরে যাবো, তারপরে আমি যে সময় যাওয়ান ধরতে গিয়ে ওই সময় আমি ওইটা খারাইছি, খারাই গতি মিলন খারা আর একটা কদম দিস আগে আমার কথা বুঝ না তারপরে যা, আমি কিন্তু রেল লাইনের উপরে পড়াছিলাম আর আমার থিয়া যাওয়ান ধরছে। পরে আমি কইছিলাম মিলন তুই আজকে পারলে আমারে মায়েরা থিয়া যা, হয়তো আমারে মায়ের আলা, তাহলে আমি যদি বাচ্চা থাকি তাহলে তোর আমি মায়েরা খুলাম, কি কথা কইলাম মিলন তুই আমার মায়ের আলা, ভাই তোর দিলে পাঁচ দিন আমার মায়েরা মিলন, আমি এমনি কইছি মিলন তুই আমার দোষ লাগোস না, তুই আমার বন্ধু, তুই আমার ভাই, তুই আমার মেয়েরা লাগবে, আর আমি যদি বাচ্চা থাকি তোর মেয়েরা, এইভাবে রিকোয়েস্ট করছি কয়েকবার করছি ভাই তোরা পাই দিচ্ছি, তোর পাই দিচ্ছি আমার মেয়েরা আমার মারে নাই না মেয়েরা মারে আমার ওই অবস্থায় রেল লাইনে ফালাই খেয়ে গেছে গা, কিন্তু আল্লাহ কাম কিছুক্ষণ পরে আমার বন্ধু রাখে লাইছে ওই জায়গা দিয়ে যাওন ধরছে, যাওন ধরে রাখেল আমার ওই অবস্থা দেখা রাখেল আমার ধরে নিয়ে গেছে গা ক্লাবে নিছে, ক্লাবে নিয়ে বসাইছে, বসায় পায়ে মনে করেন বরফ টরফ দিয়া দৌড়ছে টানছে, ফকির না জারাইছে মনে করেন ওই যে সেই আঙ্গিয়া গাছের গাছ যেটা ভিতর থেকে মনে করেন এই যে এই জিনিসটা আছে না গেড়াটা সেরে গেছিল, আড্ডি ভাঙিয়ে নাই কিন্তু গেড়া সেরে গেছিল ওই অবস্থায়। পরে আমি তোরে কইলাম এই কথা না কি করো, কারণ মিলন রে ফালাই দিই সমস্যায় কিন্তু তোরা ফালাবি মানে আমি পালাম, কি কথা কয়া ভাইয়ের কাছে কইলাম ভাই কয় খেয়াল তো নির কি করবি আমি দুবার আমি ফালাই কদিয়ে ফালাই আসবে সমস্যা কি, তখন তো আমি বুঝতে পারি না যে ফালাইলে কি হয়, তখন তো আমার মাথা খালি বুঝে কয় আমারে মারছে আমি ওরে মারমো, এরকম করে আমি মনে করেন এক সপ্তাহ পরে মোটামুটি খোঁড়ায় খোঁড়া আসতে পারি, একটু একটু করে রাস্তায় বেরিতে পারি, ওই অবস্থা আমার কাম কাজ কিন্তু টোটালি অফ হয়ে গেছে। এক সপ্তাহ পরে আমি বাইরে এসি, বাইরে দেখি কি মিলন হন ডাক্তার আছে, আমি তুই ডাক দিবি কে দোস্ত কেমন আছো, এটা কিন্তু আমার মনে শয়তানির ডাক,
মানে আলটিমেটলি আপনি যাচ্ছি লোকে বাগে নিয়ে এসেছে কোনো ভাবে
আমার নিয়ে তৈল গিয়ে আমি ওরে মারবো, আমি ওরা ডাক দিলাম কিরে মিলন দোস্ত কেমন আছো এদিকে আসো, আচ্ছা হ্যাঁ ভালো আছি তুই ভালো আছো, তা বুঝতে পারছোস না আমি যে হওয়া দোস্ত যা হয়েছে হয়েছেই ওই করে লাভ নাই, তুই আর আমি দোস্ত দোস্তই আছি, তুই আর আমি গ্যাসকের থেকে চলি আয় এই কথা দুজনে বৈশা মনে করেন গরুর গোস্ত দশটা কাপ প্লেট এদিক দিয়ে তিনটা বড় তিনটা রুটি খেলাম, তিনটা তিনটা ছটা রুটি দুই প্লেট গোস্ত খেলাম, দুজনে খাইয়া ওই অবস্থা আবার ঘুরতে পারিলাম পুরা টোটালি সন্ধ্যাবেলা করলাম, পরে মিলন আমি করলাম কিন্তু আর একটা আকর্ষণ ছিল ওই জীবনে মাল আপেল হয়নি মেশিন জীবন আপেল হয়নি, ওর সব অনেক স্বপ্ন ছিল যে আমি মেশিন দেবো, আমি ওর একটা লোক দেখালাম মিলন তুই তো আমাকে লাগে যাইতে চাইছো তোর আমি আজকে একটা মেশিন দিয়ে দিন, আমার কাছে তো মেশিন অনেক আছে তুই তো জানোস আছে জানি তো, আমার কাছে একটা মেশিন আছে কিন্তু একটু সমস্যা আছে কি মেশিন দেখতে ফালাই না মেশিনটা তোর থেকে উড়াইতে দেবো, কোন জায়গা থেকে উড়াইতে দেবো ওই জায়গা থেকে কিন্তু এখন তো উড়ান যাবো না সন্ধ্যার পরে উড়াইতে দেবো, দোস্ত সন্ধ্যার পরে শীতকালে দিন তাই ঠিক আছে উড়াইতে কোনো সমস্যা নেই আমার দিয়ে দিবি তো, আমি কিছু মানে ছটা মাল আছে ছটা মেশিন আছে ছটা মেশিন উড়াই দিবি তুই একটা লয়ে যাবি আমি নিবি যে আমি কিন্তু যাই সবার কাছে কমি আমার একটা মেশিন আড়াই গেছে গা শুরু করছি সারাদিন খালি দুপুর বেলা ভাত খায় ঘরের খায় খায় লোক লোক বেড়ে বলছে, পরে পুরা দিন সারাদিন ঘুরছি সন্ধ্যাবেলা আমি একলা একলা ঘুরতে আসলাম চিন্তা করি একলা গিয়ে লাগান পারো কিন্তু পারো না পারুম কিনা পারুম না বই আবু এক জায়গায় বই সিগারেট খাই আর ওই জিনিসটাই খেলে আমার ভাবনা যে অল্লাহ পারুম কি পারুম না, আবার চা খাই ওই একই ভাবনা মানে তো বেলা বারোটা থেকে
আমার টার্গেট কি ছিল
আর মারবো আমি
মারবো মানে কি গায়ে হাত পায়ে যেভাবে আপনাকে মেরেছে সেভাবে মারবেন
না
তাহলে
মেরে ফেলবেন
ভেবে ফেলবেন আপনি, এই প্ল্যানটা করছেন? এটা কি আপনার গ্রুপের যারা ফ্রেন্ড ছিল তাদের সঙ্গে আলোচনা করেছিলেন যে আপনি এটা করবেন? কি করবেন, মানে গুলি করবেন?
না, তাহলে আমি মারা না, গুলি টুলি কিছু বুঝি না।
আপনার মার খাওয়ার কতদিন পরের ঘটনা এটা?
এক সপ্তাহ পরে।
তার মানে তখন আপনার মেজাজ খুবই হাই। ওকে, ওকে বলুন। তারপর
পরে আমার টার্গেট ওরে মেরালাম, যেমনি মারতে পারি। এখন আমার লগে কিন্তু সময় মালা মেশিন আছে, আমি গুলি বেড়া দিলে যে কোনো সময় দিতে পারি, কিন্তু আমি ওরে গুলি বেড়া মারব না। আমার নেতেল ওরে আমি কষ্ট দিই মারব, যেমন আমার পিটাইছে মারছে, আমি ওরে অমনি মারব। এখন এই সময়টা আমি ওরে ঢুকতে বললাম যে দোস্ত, ও আমি আমার এক বন্ধুকে ফোন দিয়েছি, সময় আমি একটা 1600 মডেলের সেট চালাম, ওই নাম্বার দিয়ে আমি ফোন দিলাম, দোস্ত তুমি কই কে কিছে মোরে ইটে দিয়ে তোমার লাগবে ধার আছে আমি না ওরে বহাইলাম, মিলন দেখলাম মিলন একটা সিগারেট ধরা দোস্ত, আমি তো যারে মারুম আমি আমি সব করতে পারি, এটা করতে আর কোনো কথা হইলো, তুই আমার লেগে করছিস না, কিন্তু আমি ওর লেগে অনেক মারামারি করছি। তারপরে এই আমি আর এই রাসেল মিললাম, ওরে লয়ে গেলাম, ওইলো গিয়া অগৈ ঘর, এটা কিন্তু অগো এই যে এই ঘরটা অগো, আমি এমনি করে ঘরের পিছনে লয়ে গেলাম, অগো ঘরের পিছনে বাউন্ডারি করা, বাউন্ডারির সাইডে লয়ে গেলাম। কিন্তু অগো ঘরে যে কথাগুলো আছে এটা টোটালি সবাই আমরা শুনতেছি। আবার এই যে ডান সাইডে একটা দেওয়াল রাস্তার বাউন্ডারি করা থাকে, তো বাউন্ডারির ওই সাইডে মনে করেন যে রোড, মেন রোড, মেন রোডের সাইডে পুলিশের গাড়ি লাগাই না, রেল লাইনের উপরে র্যাবের গাড়ি লাগাই না।
ওকে,
কিন্তু চারো সাইডে লোকজন কিন্তু আমি এর ভিতরে বেড়া এই কাজটা করলাম কেমনে হয় গেছে জাউনের পরে কইলাম দোস্ত এই জায়গা নাম তুই কত তুই নামবি না, কিন্তু আমার শরীর ভালো আমার শরীর জ্বর দেখে নামি না, তুই নাম নাম না।
মানে আলটিমেটলি আপনি ওকে বলছেন যে এখানে পিস্তল গুলো আছে, পিস্তল গুলো হবে তুলে নিয়ে।
হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাস্তব কিন্তু জানি কিছু নাই।
আচ্ছা,
যে একটা আছে দাম
নামতে হবে, মানে আপনার কোথায় ছিলেন, কোথা থেকে নামবে?
দুবাই।
আপনারা কি তিনজন হেঁটে যাচ্ছিলেন নাকি গাড়িতে ছিলেন? আচ্ছা ওকে, তারপর
যেমন মহর্ষি মোড়ে
জি
এখন নাই, ওই সময়টা ছিল মহাশি মোড়ের লগে একটা স্কুলের মতো ছিল, বাড়ির বাড়ির সাইডে ওইটা একটা গাড়া ময়লা ময়লা ফালাইতো, মানে কচুরি আছে, মানে কচুরি পানাগুলো অনেক আছে, বড় বড় কচুরি ছিল ওই বাড়ির পিছনে। তারপরে ওই জায়গাটাই মনে করে আমাদের আমি বললাম কি বুঝলো, ওই জায়গায় যেতে হয়তো মানে হালাইছি স্কুল নেওয়া, তুমি কি মাল হালাইছি কিন্তু এটা কি তোর কাছে এত কিছু করতে, তুই কি মাল নিবি, নিলে ওখানে নামতে হবে, তোর নামবি পরে কিছু হয়তো নামু নামাই কি করছে, কিন্তু তারপরে যে সময় নামছে আর নামাইতেছে ওই সময় মনে করেন আমার হাতের ডান সাইডে একটা পুলিশের গাড়ি। ওকে, একটা পুলিশের যে ইয়ে দেওয়া অলিক দেওয়া কথা কয় অলিক দেওয়া কথা বলতেছে, আবার বাম সাইডে কিন্তু পুরো ফাঁকা জায়গাটা, রেল লাইনটা পুরো দেখা যেত, রেল লাইন মন্দা আসতেছে আমি দেখতে নন্দগারের রাইট বাম সাইড দিয়া আমার ওখানটা রে বা রে আসতেছে নাই মা, আর ডান সাইডে আটজন পুলিশ একটা গাড়ির ভিতরে আটজন পুলিশ, আমি আবার উঠি দাও উঠা অলের উপর দাও মাথা দিয়ে তারপরে দেখছি। পরে ভাইয়া আমি কি করুন, পরে নামতে পেলাম, ওরা নামছে আমার ডাইন সাইডে পুলিশের গাড়ি, বাউ সাইডে র্যাবের গাড়ি, র্যাব গুট আছে রেল লাইনের উপর দিয়া। পরে মনে করেন আমি বললাম কি ওই ওরা নামাইলাম, ওরা এমনি উঠতে এমনি করে নামতেছে, আর আমি মনে করেন ওরা বললাম মিলন টোট দি,
মিলন
টোট আসতে ওরা চুপ কোনো কথা বলি না এমনি করে কই কি মতন, হয়তো মনে করেন যে উঠতে এমন টান টানে শুনে আমি আমার মাথাটা ধরে এমনি করে ঘুমা দিই, এমনি করে গুলাড়া দিয়ে
মাথা ধরে ঘুরে ফেলি।
হ্যাঁ, এমনি করে ধরে এমনি একটা গুণা দিলাম, আর পুরো ঘুরে গেল, ঘুরে গিয়ে আমার সেই থেকে ঘুরে গেছে আর তা দেখো শুনে আমি অনেক চাপ দিয়ে দিচ্ছি,
মানে কি ওর উপর উঠে বসছে
না,
তাহলে
এই এমনি করে
মানে ওকে চাপ দিয়ে ধরে ওকে ওকে সাথে লাগিয়ে ফেলে।
হ্যাঁ, এমনি আর গলাটারে আমার এই জায়গা লাগালে,
তারপর
এই জায়গায় এমনি চাপ দিয়ে ধরে বসি তো বলছি
ও চাপ দিয়ে ধরে গলা চেপে ধরে।
হ্যাঁ,
মানে নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলবেন।
হ্যাঁ, টোটালি এমনি ধরে বসি তো বসি।
আপনার হাতে তখন তো পিস্তল ছিল?
হ্যাঁ,
ফায়ার করতে ছিল না, র্যাবার পুলিশের ভয়, মানুষের জিঘাংসা কত বড় হতে পারে, এবং এই জিঘাংসা গুলোর পেছনে কিন্তু ভয়াবহ ব্যাকগ্রাউন্ড থাকে। ও যেভাবে ওর বন্ধুকে জড়িয়ে ধরেছে, এটা আসলে যেটা বলে যে ও আর এবং ওর বন্ধু হচ্ছে ওর মুখোমুখি ছিল, কিন্তু ওকে উল্টিয়ে দিয়ে হাত দিয়ে গলা চেপে ধরেছে ওর বুকের সাথে, এবং শুনি ওর কাছ থেকে আমরা। তারপর
তারপরে ভাইয়া আর আমি মনে করেন আমি ধরে বসি তো বসি, পরে বেরোবেছি, তারপর আমার হঠাৎ মনে হইলো কি মেরলাম মতো আমার মারে আমার ছেড়ে দিচ্ছি, তখন আমি মরে না, তখন আমি ধরে টোটালি ছেড়ে দিছি যে থাক আমার তুমি ছেড়ে দিছি ছেড়ে দিই
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে এখানে ইমাম হোসেনের জীবনের অপ্রিয় সত্যিকার উপস্থাপন হচ্ছে। আমরা মাত্র চার মিনিটের বিরতি নিতে চাই এবং যারা তাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.arche। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.arche। পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। যারা এখানে ফোন করে কনফেস করতে চান তাদেরকে বলি আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইউর সেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইউর সেলফ। টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইউর সেলফ।
চার মিনিট পর প্রিয় শ্রোতা আরো ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আজকে এখানে ইমাম হোসেনের জীবনের অপ্রিয় সত্যিকার উপস্থাপন হচ্ছে। যারা এই অনুষ্ঠানে এসে কনফেস করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন এই নাম্বারে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। ওকে ইমাম, আপনি যেটা বলছিলেন তারপর?
তারপরে ভাইয়া ছেড়ে দিছি, ছেড়ে দিছি। ভাই মনে করেন যে ভাবি গয়া চিকা হইয়া দিছি, ভাবি গিয়া চিকা আছে আমার মুখ চাটি করে গেছি, চুপ ছেড়ে দিলাম। পরে তুই চুপ করে দিয়ে যাবি গা, এই কথা ধরে কইছি যে তুই জাগা, আমার তো জায়গায় কোনো ই ছিল না। আমি তোরা ছেড়ে দেওয়া নেট করছি কিন্তু এই কাজটা করেনি, ভাই উল্টা ব্যাকগ্রাউন্ডের কাজটা করছে। আমার কোমরের মাল এই আমার টান্ডা লয়ে যাওয়া, যদি আমার কোমরের মাল টান দিতে পারছি ভাই, আর আমার থেকে যে মেশিনটা টান দিয়ে বাইর করছে আমার শাস্তির মনে করেন হাতটা ধুয়ে দেয় অন্য ধরা। আমি এখন আবার সামনে পাবে দিয়ে দেখি একটু নজর পিস পাবে, এখন সামনে পাবে দুয়া
বিকুলে
না
তাহলে
পর ওই আমার বিকুল লাগার গলা শব্দ হয়েছে।
তারপর
প্রথম তো দোষিলাম উল্টা ভাবে, উল্টা ভাবে আমি শব্দ করছি। তারপরে মায়া লাগলো মতন আমার ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি মতন তো মনে করেন যে এমনি এমনি করে হাত দিয়া একটা আমার মেশিন লেগে মেশিন বাইর করে ওরা কেছে যে চুপ করে যাবি গা, ওরা কিন্তু সেটা করেনি, ওই টান দিয়ে বাইর করে লুয়ে দিছে। আমি গিয়ে হ্যাঁ গরম তো করে ভালো করে আঙুল দেবো তো ঠিক আছে, পরে আর কথা মতো নাই বালাগুড়ে আঙ্গুল দিয়া মানে ডাব দিয়া বালাগুড়া পুরো আটি কিন্তু
ঢুকাইছে
কম হয় বলে মরছে কি পরে দেখি মতো গাছ দিয়ে কিন্তু এই সময় এই ডাব ডুবাই দিয়া আপনার বাইর করছি না ওই সময় ভাই পুরো আবার একটা লড়া দেওয়া জোরছে আমি না মনে করি বিভিন্ন একটা আতঙ্ক সৃষ্টি আছে কিরে কি মনে হইলো পরে দেখি আপনার বাইর করছি না ভাই আপনার বাইর করছি মতো মনে করি এমন করে একটা মোড় দিয়ে পুরো উঠটা খারাই গেল আমি যেমন সোজা খারাই গেছি তেমনি করে পুরো খারাই গেল খারাই গেছে মতন আমি পুরো ফিরে আবার উঠে গেল আবার খেতে দিই যাতে বেশি মতন পরে দিই লড়ে না খিস দিল মাঝে মানুষটা খিস দেয় না এমন কতক্ষণ খিস দিল দুই তিন মিনিট খিস দেয় আমার কোন খারাপই লাগে না
কত বছর আগের ঘটনাটা
এটা 13-14 বছর আগের কাহিনী
13-14 বছর আগের কাহিনী
যখন আমার 14-15 বছর বয়স ওই সময় কাহিনী
ওর বয়স কত ছিল আপনার শরীরে তো শক্তি হওয়ার কথা
আমার সমানই হয় তারপরে ভাই মারার পরে এক আধা ঘন্টা আধা ঘন্টা পর্যন্ত রূপে খারাই গেছি দুজন উঠটা খারাই গেছি পরে আমরা দুজন যা খারাই খারাই পরামর্শ করলাম কেমন কি করলে ভালো ভাবে তো কম লাস্টে কি এনে ফেলাই খেয়ে যাবি আমি বললাম যে তুই তোর একটা পরামর্শ তো দিবি কি করুন পরে একটা ডাবের তলে ঢুকে পরে
ধাপের তল মানে
তাহলে ওখানে কস্তুরি অভাব নেই ওখানে যে বেশি কস্তুরি নিয়ে যাবে হেড নিচে ওই বেশি কস্তুরির নিচে আর দইটা নিয়ে ঢুকাই দিবি আমি চলে এলাম ওই জায়গা থেকে আমি দর্দার রূপ সামগ্রীর ভিতরে আমি অবসল করলাম বিজয় শরীরে যে মিলনে মারলাম মিলনের মার কাছে গেলাম
বিজয় শরীরে ওই সময় মিলনের মার কাছে গেছেন আপনি
মিলনের মার কাছে গেলাম
কেন গেলেন
এমনি গেলাম মুন্ডায় চাই ওর মার একটু দেখে ওর মা আমার অনেক আদর করতে পরে গেছি ওর মার কাছে ওর মা দেখে কিরে বাবা কেমন হোস কই গেছিলি খেলা ওই পার গেছিলাম দুশোর করে এলাম এক লোকে কি তুই রাত্রেবেলা কোথাও কত ছিল খেলা কাজ করছিলাম তো ওই জায়গা চেক করে দিতে আমি 17টা বড় রুটি খেয়েছি খাওয়ানোর পরে খাইছে আমি আমার যে জামা কাপড়টি ছিল গায়ে ওগুলো এক পুষ্পিনীর ভিতরে ফালাই দিচ্ছি তারপরে আমার মার কাছে আমার মা দেখে আমি ঘুমাইতে পারি না আমি সারা রাত্র ঘুমাই নি আর আমি ছোটাছুটি করছি পরে একটা আতঙ্ক সৃষ্টি আছে আমি চিন্তা করলাম কি করলাম কিল্লে করলাম কামরা কি ঠিক হইলো কেমন করলাম আল্লাহ মারলাম কিল্লে গা এরকম একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে আমার ভিতরে বলে ভাই আমি আবার ওই জায়গায় যে জায়গায় ফুসি মাইরে ওই জায়গায় গেছি ওই জায়গায় গিয়েছি মতন দেখি কি ভাই আমার ডাকে মা দোষ আমার লড়ে যা দোষ আমার হ্যান্ড ফেজ আসছে কিল্লে গা এই জিনিসগুলো আমি মনে করি ওই জায়গা থেকে পুরা এই জায়গা না আরাম হই না এখান থেকে আবার গেলাম আমার মা এরকম দেখে আমারে সম্পূর্ণরূপে কথাগুলো আমার জিজ্ঞাসা করলো ইমাম কি এরকম করস কি আমি না আমার কিচ্ছু না আমি মনে করেন মার কাছ থেকে গোপন করলাম কথাটা বাইরে জানাইলাম সব কিছু আমার এখন এর ভিতরে কিন্তু ভাই কিছু কথা আমি ব্যাগে ফালাই আসছি যেমন এর ভিতরে আমি মনে করেন যে টুকটাক গ্যাঞ্জাম উজাম করে দেখি এনে মার লয়ে যে উনি মার লয়ে যে মেশিন মেশিন দিয়ে ধরা কিন্তু আমি অনেকবার খেয়েছি পুলিশ এরাতে মোটামুটি আমার নিজের নাম আছে থানা
ওকে
যে এনে মেশিন দিয়ে গেছি মেশিন সব ধরা গেছেন উনি মনে করেন মারামারি করছি পুলিশের কাছে ধরা গেছি ভাইয়ের ফোন দিয়ে ছেড়ে দিয়েছে আমার কোনো কিছু হয় নাই এরকম বহু জোর ধরা গেছি এগুলো আমার বলতে খেয়াল নেই আমি আমার কিছু লাগে না শুধু ফোন
মানে যাদের কাজ করেছেন তারাই ফোন দিয়ে
ফোন দিয়েছে মনে করেন আমার দৌলতপুরে দর্শে ঠিক আছে ওই মেন রোড রেল লাইনের দর্শে মেন রোড পর্যন্ত গেছি কিংবা একটু দূরে গেছি এর ভিতরে আমার আবার ছেড়ে দিয়েছি নাম আবার এমন একটা জিনিস এসে যে আমি মনে করেন খাইলাস করে আছে না আমার বইরা খাইলাস মতো লয়ে গেছে আমার লগে বারার টাকা নাই লয়ে গেছে আমি আম কেমনি আমার এক দারোগা 15 টাকা বাড়াও দিয়ে দিছে
ওকে
আবার খেল আছে আমার মনে করেন আরেকবার আমি ফোয়ে যে ফুলতলা বইয়া অ্যারেস্ট হয়েছিলাম ওই জায়গা বইয়া দারোগা আমার মনে করেন যে নিজে কোক কিনা খাওয়াছে এগুলো ফালাই পেয়েছিলাম খেল ছিল না তারপরে ওরা মারার পরে আমি ওই জায়গা থেকে মনে করেন ছোট মোটো একটা পলান দিলাম কিন্তু এটা পলানটা দিলাম কিলে আমার মারে আমি মনে করেন শেয়ার করলাম মা মা আমার এই দেখা বুঝলো
কিছুদিন পরে বললেন যে মা আমি তো মিলনকে মেরে ফেলছি
মা এত মনে করেন যে পুরো পাগল
এই কিছুদিনের মধ্যে লাস্টটা পাওয়া যায়নি এক সপ্তাহ পাওয়া গেছে আপনি মাকে বলেছেন কবে এক সপ্তাহ পরে না আগে 5 দিন পরে বলেছেন আচ্ছা তারপর
মা কি বললো মা তো মনে করেন পুরো কান্নাকাটি আমার বাবা তুই এটি কিনলে এই জায়গায় কিনলে গেছে এই পথে হিল লেগা নামছে
ওকে
এটা আমি কিছুই জানি না। পরে ভাইয়া তখন তো মনে করেন আমি এই জায়গায় মোটামুটি পলায় থাকি, আমার কি চিনে না আমাকে দেখে না, কিন্তু আমি কিন্তু ভাইয়া ওই এরিয়ার ভিতর দেখি বাঁচা ভাই থাকি থাকি, কিন্তু আমার নাম ডাক নাম ভাইটে গেল, আমার পুরো নাম নাম হয়ে গেল এলাকার ভিতরে। এমন সোজা কথা আমি মনে করেন যে ভালো একজন কিলার নামে পরিচিত হয়ে গেলাম।
মানে কি আপনার কথা সবাই জেনে ফেললো যে আপনি এটা খুনটা করেছেন?
এটা তো প্রকাশ্যে জানাইছি। সারাদিন তৃণমূল লগে ছিল আর রাফেলের লগে ছিল, পরে রাফেল রাফেল টোটাল লিক হয়েছে পুলিশ, প্রথম রাফেল কয়নি অনেক টর্চার করছে
পুলিশ ধরে। ওকে
কিন্তু ভুলটা করছি কি ওই সময়টা আমি মনে করি কোকো মেরে কোনো কিছু জানানোর চান্স পাই না,
জানান নাই ওনাকে
না।
আচ্ছা,
না জানানোর কারণেই সমস্যাটা হয়েছে। পরে রাসেলটা ধরে টর্চার করছে, রাসেল মনে করেন বসে ইমাম বসে।
ওকে,
পরে আমি মনে করেন পলায় পলায় থাকি, এই জায়গায় কাজ করি ওই জায়গায় কাজ করি, এটা করি ওইটা করি, এনে মনে করেন যে ওরে মারি ওরে ধরি আর আবার এই যে কন্টাকে কাজ করি 1000 টাকা দিব।
আপনি তো এলাকায় জানালেন যে মানে পরবর্তীতে রাসেল জানালো এবং আপনি যেহেতু এলাকায় নেই সুতরাং সবাই জেনে গেল যে আপনি এই খুনটা করেছেন। ওর পরিবার থেকে কোনো মামলা হলো আপনার এগেনস্টে?
হ্যাঁ হ্যাঁ মামলা হয়েছে।
আপনি তখন পুরোপুরি পলাতক?
হ্যাঁ।
আপনার পরিবারে কাউকে ধরেনি? আপনার মা তো এলাকায়
ছিল? না না, তাদেরকে ধরেনি।
আপনার মামাতো ছেলে, আপনার মাকে ধরেনি, ভাইদেরকেও ধরেনি?
না না, বাইরে ওরা তো সব ছোট।
তখন আপনি পালিয়ে কোথায় ছিলেন?
মাদারীপুর।
পালিয়ে হচ্ছে মাদারীপুর
শিল্পী এলাকায়।
ওকে,
এই বিসিক মাঠ আইসা এই জায়গায় আমি কিন্তু খালি হাতে আসিনি, ওই জায়গায় এসে আবার আমি দুটো মেশিন নিয়ে গিয়েছি।
দুটো মেশিন নিয়ে আসছেন?
হ্যাঁ।
কি ছিল এগুলো? পিস্তল গুলো আপনি কিভাবে নিয়ে আসেন? কারণ পিস্তল তো আপনি আলটিমেটলি আপনাকে দিয়েছে হুকুম, তাই না? পিস্তল তো আপনার নিয়ে আসার কোনো সুযোগ নাই।
সুযোগ আছে কেমনি আমি বলি, ওই বাংলা যদি মাল আমার কাছে ডেলিভারি দিতে দেয়, যেমন ওই জায়গায় মাল লেগেছে, ওই জায়গায় মাল লেগেছে, ওই জায়গায় মাল লেগেছে, বোট ঘর আছে তার একটা, বোট ঘরে গেলে সবার জন্য যাই হোক, আমি কয়েকজন লোক আছি না আমরা, যে আমরা গেলে যে কোনো সব মাল আনতে পারতাম।
ওকে,
নিচ্ছে আমার মনে মাল স্বাধীন না সে মনে মতো লেয়া পড়তাম।
ওকে, তারপর কিভাবে আপনি নিয়ে আসলেন মালগুলো আপনার কাছে?
হ্যাঁ, যে মালগুলো আনলাম কিনে সবাই রূপ শিবিরই হয়নি ওই জায়গা থেকে। প্রথম দোলাপুর থেকে আমি গাড়ি তুললাম, আইলাম রূপসী, মারলো মুখ, ওই মারলো আর জায়গা নেই। আর ওই সময় এত চেক পোস্ট ফোস্ট ছিল না, যা ডিস্টার্ব করতো ওই সময়। তো মনে করেন যে র্যাবের পুরো আতঙ্ক সৃষ্টি হইতে আসে, আমাদের পুরো হয় নাই।
যে জায়গাটা এসছেন আপনি কি এর আগে কোনো পরিচয় ছিল? সেই পরিচয় ছিল, এখানে কি করবেন আপনি? দুটো পিস্তল সাথে করে নিয়ে এসছেন
এই জায়গা?
হ্যাঁ,
এই যে আমার আমার এলাকা না মাদারীপুর, এটা তো আমার দেশের বাড়ি।
ওকে,
পিস্তল নিয়ে আমি আইলাম মাদারীপুর বিসিক মার শিল্পী এলাকায়। আইনা আমার দুইটা বন্ধুরে দেখাইয়া ওই একটা মাল আমি বিক্রি করে দিলাম, আমার পকেটে টাকা নাই, এই কারণ মাত্র 10,000 টাকা বিক্রি করে দিয়া আমি মনে করেন যে এলাকায় ঘুরতেছি আর ওই আমাদের উপতিতা আছে ওই জায়গায় যাইতেছি, যাইতেছি ঘুরতেছি ঘুরতেছি খাইতেছি, কোনো কাম কাজ নেই প্রায় 2 মাস এমন ঘুরলাম। আর ওই এলাকায় ওই একটা মাল আছে আমার কাছে, ওই এলাকায় আমার এক বন্ধু আছে, নাম তো আমি বলতে চাই না, আমার ওই বন্ধুরে দেখাইলাম, ওই একটা পুরো একটা টিম বানাই লাইলাম আমরা।
ওকে,
যে ওই টিমে মনে করেন আমার টিমের ভিতরে যে মিনিমাম পোলা 2 থেকে 2.5 পোলা মিনি একটা মাল ঝুরি,
মানে একটা পিস্তল দিয়ে মোটামুটি ঘুর তৈরি করে ফেলেছেন?
হ্যাঁ, 2 থেকে 250 পোলামাইন হয়ে গেল ওগা। তাই স্বয়ং মনে করেন যে এমপির বাইক নেই আরো আমরা মনে করেন মাইরা দাঁত ভেঙে গেছি।
ওকে
ভাই, ওই জায়গায় আইসা একটা গ্রুপটা যে তৈরি করলাম, যেমন প্রথম তো আমি আইসি ওই জায়গায় তো আমার মনে করেন তেমন একটা পাত্তা দেয় না, তো ওই জায়গায় স্থানীয় পোলামাইন মাদারীপুর স্থানীয় পোলামাইন আর আমি এখনো কোনো দিন সম্ভব
রাইট,
তারপরে সম্ভব না আমার পাত্তা দেয় না, আমি এলাকায় ঘুরি ভেন্ডা ভেন্ডা হয়ে রিটায়ার করছি করি অতিরিক্ত। কিন্তু আমারে একদিন আমার যে বন্ধুটার কথা বললাম, ও আমারে কয় তোর বাড়ি কই, আমি তোর ভাষায় কথা বলি, তোমার ভাষায় কথা বলি, তোর বাড়ি কই, আমি তোর বাড়ি কই। পরে এমনি করে কয় আমার বাড়ি যে ওই ওপার যে ঘরটা দেখো ওই বাড়িটা আমার। পরে আমি কই তো কি সমস্যা কি কান তলা তলা ফাড়ালাম আমারে কয়, আমি কিছু কয়জন পোলা মানলে চলো যদি আমার কান তলা ফাড়ালে তোমার ছিল। পরে আমার কয় তোর আমি কি চিনো, ওই কথা এক কথা দুই কথা আমি বললাম যে তুই যত বলবি যে গুণটা তোর যে উস্তাদ এটি আমার ছাত্র। পরে আমার কয় তুই কেমন কথা বলে গেলে এলে আমার আরো 2-3 জনের ধরে লিয়ে থাকা বিশ্বাস না করলে আমার লগে আমি তোমাকে দেখাই, কিন্তু একটা জিনিস করতে হলে তো বুঝাই দিব। কি কল আমি বললাম আয় বালুর ভিতরতে কুলের ইন্ডা ফেরি ছিলাম তো বাইক দেখাইছি দেখা তো সবাই শান্তি, আমি কত 1000 মাল লাগবো তোমার সব আমি দিন, কিন্তু কয়েক কথা একটাই যে আমার আমার লগে চলতি তোমরা সবাই আমার হইতে, যেমন আমার জানের দোষ হইতে পারবা
মানে একটু চেঞ্জ করে করে বোঝাতেন যে আমার কাছে অনেকগুলো আছে।
হ্যাঁ, নিয়ে আমাকে বুঝাইলাম যে আমার কাছে অনেক আছে, তোরা আমার তোরা আমার অনেক বড় একটা ট্রেন্ড হয়ে গেলো, অনেক মোটামুটি ভালো হয়ে গেলো। এখন ওই এলাকায়ও আমি একটা ত্রাস শুরু করে দিলাম। তারপরে ওইখানে মনে করেন যে আরেকটা গ্রুপ আছে রাস্তির, দুইটা গ্রুপে কন্টিনিউ মারামারি হয়। যেমন আমরা গিয়া কুবাইতাম, মারতাম, ধরতাম।
কাজটা কি ছিল আপনাদের, মানে গ্রুপটা করার পর আপনাদের টার্গেটটা কি ছিল?
আমরা যা কামাই করে নিতে পারি ওরা যা কামাই করে।
কাবার সিস্টেমটা কি?
ঠেক দেয়া,
ঠেক দেয়া।
তারপরে দেখি জায়গা জমেলা, আমি বললাম কই মালটারে আবার ওই জায়গা ছুয়া আমি খালি অবস্থা আবার খুলনা গেলাম।
আচ্ছা,
খুলনা গেছি, খুলনা শহর ঠান্ডায়, আমার মামলা মুলা তেমন একটা গরম না, ফিরে হয়ে গেছে। তাই আমি এখন গিয়ে আডি গলি ঘুরি ফিরি, কোনো সমস্যা হয় না। এখন দেওয়া রাসেল দূরে নিয়েছিল, রাসেল তো ভাই চারা লাগে
পরে
যখন আমি গেছি তখন আমার বাবা বের
হয়েছে। আপনার বাবা একটা খুনের জন্য জেল খাটছিল আর একটা খুন আপনি করে জেলের বাইরে। তারপর
পরে আমি মনে করেন এখন কি করি, পরে যে গেছি এখন থেকে আমার আবার আমার আব্বা আমার মা আমার মামলার কারণে হেরা এখন থেকে পলায় আসে, পলায় আসে। আমি আবার করছি এই জায়গা থেকে ওই আমার বন্ধু দুজন লোয়া আবার সে এলাকায় গেছি।
আচ্ছা,
এখন ওই লোকের এখান থেকে দুজন লোয়া গেছি, পাওয়ার বানাই গেছি, যাই এখন সে এলাকায় মনে করেন যে আমি উত্তরাগের রেস্টান্টে গিয়া দেব সেই সব দিত, ওই খাইলাসপুর গিয়া আন্দাজ দিত। তাই আমি তো আবদার করতাম বড় ধরনের, বড় ধরনের করলে মাঝ আর কি ধরনের পাইতাম।
কি করতেন আপনি, কিভাবে করতেন?
যেমন এরকম একটা দোকানদার আছে ওই জায়গায়, যেটা আমি প্রথম যেটা করছি এটার কথাই করতেছি, প্রথম যে এখান থেকে যায় যে কাজটা করছি এটার কথাই বলি। একটা দোকানদার ছিল স্ট্যান্ডের উত্তর পাশে, ওই জায়গায় গেছি আমি আর আমার এই এখান থেকে একটা বন্ধু গেছে হয় আর কুল্লার আছে আমার তিনজন বন্ধু যারা এখনো আছে, কিন্তু আমি ওদের সাথে কোনো যোগাযোগ নাই আর ওদের নামও আমি বলতে চাই না। তারপরে আমরা চারজন গেছি, চারজন গেছি, লোকটা দেখা পেলাম যে কাকা সিগারেট দেন একটা, আমার একটা সিগারেট বাইক করে দিল। টাকা টাকা দিব না বাবা, টাকা লাগবো না, যাও বাবা চাইছো কবে কাকা আইসি কদিন আগে, কদিন আগে আইসা তোমার দেহি নাই, তাই ভালো কাছো বাবা ভালো শৈল সাই সাবধানে থাকবো, তোমার তো বিপদ আছে সামনে। বিপদ আছে? আমার বিপদ আছে মানে কেমন বিপদ আছে? দেখো না কি দিনকাল, দিনকালটা তোর দিনকাল কে দেখালি, এই হলো প্রথম পল্টি দিই, তোর দিনকালটা দিনকালটা কে আগে দেখালি ক, এক্ষুনি মুহূর্তে টাকা দিবি দশ হাজার না দিতে হবে, তারপরে দোকানে উঠতে টাকা দিবি দশ হাজার না দিলে তোর আবার নগদ বিলি করবি, কোনো কথা নেই। এরকম গোয়া আমি মনে করেন যে এই সময় দিল না, পরে সময় দিল পরের দিন দিল, পরে পরের দিন সকালবেলা আমাকে টাকা দিল চাই টাকা।
যেভাবেই হোক না কেন আপনারা যেটা করছিলেন যে ঠেকিয়ে ঠুকিয়ে যতটুকু নেওয়া যায়।
হ্যাঁ, আর ওই সময় ভাই চার হাজার টাকার অনেক মূল্য। তারপরে এই টাকা দিয়ে মনে করেন আমি জুয়া খেলতাম, এই এরকম করতাম, আমি গেলাম আপনার ফুলতলা একটা লোক আমি ফলো করছি, ওরা মনে করেন যে দৌলতপুর থেকে, আমরা চারজনে ফলো করছি দৌলতপুর থেকে, আমি দেখছি ওনার ব্যাগের ভিতরে অনেক টাকা আছে, অনেকগুলো টাকা দেখে আমি আমার বন্ধুরে কইছি, আমার বন্ধু কইছে দোস্ত তাহলে আয়ো দেখি, দেখা ভাই আমি কোনোদিন ধারণা করতে পারিনি যে কাজটা হয়ে যাবো, কিন্তু হয়ে গেছে গা একটা কারণ। তারপরে গেছি ওনার ফলো করতে করতে এই ফুলতলা পর্যন্ত গেছি, ছেলেটা নেশা করতো সিরিয়াস, ছেলেটা ফেন্সিডিল কিনা একটা ফেন্সিডিল খাইলো, দেখলাম চেয়ে চেয়ে আমরা তো যে কোনো স্পটে ঢুকতে পারতাম আর যে কোনো স্পটে দরজা গুলি খোলা আসিল, গেছি গিয়ে দেখলাম একটা ফেন্সিডিল নিলো খাইলো, তারপরে এলো একটা স্টিক খাইলো, খাইয়া পুরো ভীম হয়ে চা দোকানে চিনি বেশি দিয়ে একটা চা খাইলো, খাওয়ার পরে বাইরে এলো, বাইরে আজ রেল লাইনে ঢুকতে আছে, বলতাল রেল লাইনে ঢুকতে আছে, আর আমরা ধরা বলছি ধরা বয়া কই যে টাকা সেরা টাকা দিব না, টাকা দিব না দিব না, অনেক জোরাজোরি করতে করতে মনে করেন যে আমার যে বন্ধু আসছিল দুই বন্ধু মনে করেন দুই সাইডে সারা রাত দুই সাইডে দাবধুপ দাবধুপ খুব, আমি মনে করেন যে সারা রাত কি কেরা ধারা থেকে খেলা দিলাম।
ওকে,
টাকা দিন দিব না, না দিলে আমি আমার মাথার ভিতরে ওই যে ব্যাগটা দিয়ে আমার মাথায় তোর ব্যাগ দিয়ে মারি বাড়ি দিছে অন্ধে খেলা লড়ে ওনা চর, আমি মনে করেন যে ওই টাকা নিয়ে চলে আসলো, ওইখানে টাকা ছিল আপনার সাড়ে নয় লাখ।
জি,
এ আমার লাইফে সবচেয়ে বড় কাজ করছি ওই জায়গায়, সাড়ে নয় লাখ টাকা মানুষ আমরা চারজন, সাড়ে নয় লাখ টাকা থেকে আমি মনে করেন যে চার লক্ষ টাকা।
বিরতির সময় হয়ে গেছে আরো একবার, বিরতির ঘন্টা আমরা শুনতে পেয়েছি এই মুহূর্তে। ফাইভ মিনিটস এর ব্রেক, ফাইভ মিনিটস পরে আমরা প্রিয় শ্রোতা আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আজকে এখানে ইমাম হোসেনের জীবনের অপ্রিয় সত্যিকার উপস্থাপন হচ্ছে, তাকে নিয়ে আমরা ফিরে আসবো। আর তাকে দেখতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj পেজে আছে আর কেবিয়া নামে। ফিরে আসছি ঠিক রাত একটায়। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আরো একবার বলি, 0961389282। ওকে ইমাম, আপনি যেটা বলছিলেন বলুন। হ্যাঁ, তারপর
তারপরে ভাইয়া আমি ওর মাথার ভিতরে বাড়িটা দিলাম, দিল ওর ওনার চরে ওনা, আমি ওর টাকা নিয়ে চলে
আসলাম।
চলে আসার পরে মনে করেন ওখানে 9.5 লক্ষ টাকা ছিল, আমি ওখান দিয়ে 4 লক্ষ টাকা আমি নিয়ে নিলাম।
9.5 লক্ষ টাকা পেলেন আপনারা?
হ্যাঁ।
ওকে,
লোক আমরা চারজন, আমি ওইখান থেকে 4,00,000 টাকা একলা নিলাম।
তারপর
তিনজনের কাছে টাকা দিলাম, ওই লোক আপনি 5.5 লক্ষ, মোট 9.5 লক্ষ টাকা। পরে এই টাকাটা নিয়ে কই যাবো কই যাবো, টাকার গরমে তো মনে করেন থাকতেই পারি না, পেঁচাই টাকা আমার তো কোনো কমতি নেই টাকার, আমি এতটা গুরুম। এই মনে করেন যে এনে যাই উনি যাই এনে যাই উনি যাই, জয়সর মণিওয়াল আছে না, জয়সর মণিওয়াল গেলাম আমি, জয়সর মণিওয়াল গিয়ে জোয়া খেললাম।
ওকে,
জোয়া খেললা আমার লগে 4,00,000 টাকা আমার লগে, আমি এই 4,50,000 টাকার টাকা মনে করেন আমার কিন্তু ওরাও কিন্তু আমার লগে গেছে, তো মোটা দাম গুলোকে 9.5 লাখ টাকা এটি দেয়া গেছি। যারা মনে করেন যে আমার জোয়া খেলতে গেছি,
ওকে,
কিন্তু জোয়া খেলতে বসি মতো জোয়া খেলতে 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 এই টাকা আমরা হারিনি, হ্যান থেকে আমরা আবার 8,00,000 টাকা জিততামছি।
ওকে,
তাহলে জিততামছি আমরা, ওই টাকাটা কি করবো আমরা, ওই টাকা আমগো একটা চক্করে পড়ে গেলাম, আমরা ধাওয়াল চক্কর আছে না ইন্ডিয়ান রেলওয়ে,
ওকে,
ধাওয়াল চক্করে
গেলাম। ইন্ডিয়া কেন যাবেন?
যাবো ঘুরতে, যাবো টাকা আছে আছে ঘুরতে যাবো, তো গেলাম ইন্ডিয়া ঘুরতে, ঘুরতে যাবো ইন্ডিয়া, ঠিক আছে চলেন যাবো। বেনা বলবো তো গেছি সবার আমগো কামড় চিবো সব খুলে রেখে, সামনে দিয়ে কত সুন্দর মনে করো আট উঠ করা, কত সুন্দর ডিজাইন মিজাইন করা, দোকানের ভিতরে ঢুকায় আমাদের, তুমি এখানে বসে তোমার সাথে কি কি আছে বের করো, এগুলো ঠিক করে নিতে হবে, কথা বলে আমার সব দেখা গেলাম, দেখা কি মনে করলাম তেউর সব বলে গেলো, সাথে যেমন প্যান্টা কিনতাম প্যান্টাও দেয়নি, মাথা তো গরমে কেমন করুন কি করুন, পারো তো মারতে পারো তো মারতে সব কেউ দিয়ে দিস আমি। পরে মনে করেন গা চিন্তা করো কি করুন কি করুন, তিস্তানি ইস্তানি ঘুরা 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 মানে একটা দিন পুরা কাটাইলাম, একদিন এক রাত পুরা কাটাইলাম খালি ঘুরছি,
টাকা পয়সা কি সব ছিনিয়ে নিল?
সব লয়ে আছে, কিছু নেই দেয় নেই, একটা টাকা যদি বোঝে তোরা কিছু খাইতে হবে,
মানে 9.5 লাখ টাকাই আপনাদের কাছ থেকে নিয়ে নিল,
9.5 লাখ মতো
ভাই, আর 11 লাখ।
হ্যাঁ, মোট 11 লক্ষ টাকা আম করছে।
কয়জন ছিলেন আপনারা?
আমরা 4 জন ছিলাম। তারপরে আমার নষ্ট কি করুম না করুন না করুন চিন্তা কোনো উপায় না, পরে মনে করেন চায়া খামুকি খাই তো চাইলে একটু দেন মাথায় আর
উল্টা
যা দেখে আমাকে দেখলে আসে,
তখন আপনাদের সাথে পিস্তল পিস্তল ছিল
কিচ্ছু না, তখন কিচ্ছু নেই। পরে চিন্তা করলাম যে যেমনি হতো ওরে তো খাই আলাম, খালি আমার যে বন্ধু আরে বললাম যে দোস্ত তোরা দুইজনে খেলে ওর খেলাটা কি কোন সময় কই যায় কই খায় কি করে, সারাদিন আর আয় নেই পরের দিনকে যাইছে দেখি হা সকালবেলায় পোলা ঘুরতেছে কত সুন্দর ঘুরতেছে ঘুরতেছে কি আরামসে আমিও খালি খেয়াল রাখতেছি কোন সময় কি করে কোন সময় কি করে কোন সময় কি করে দুপুর বেলা খাইতে গেছে বাসায় দেখছি
জি
পরে আবার আইসি খাই এটা দেখছি সন্ধ্যাবেলা যে যাওন ধরছে বাসায় পাগলটা আর যেতে দিনি এবং আমার যে পরনে গামছাড়া ছিল ওই গামছা দিয়ে গলায় আটকে দিই আটকে দিয়ে যে রেল লাইনের সাইডে এবং বড় বড় পাথর থাকে সাইজের পাথর থাকে ছোট ছোট সাইজের পাথর থাকে ওই পাথর দিয়ে আমি আমার চোখের দিকে ইচ্ছা মতো পাথর তিনজন মিল্লা ঠিক আছে আমি ধরে বসি আর তিনজন মিল্লা পারাই আর এই যে আগে যে দুটো হয়েছে কোনোটার কিন্তু মামলা হয়েছে আমার
আমি ঠিক বুঝলাম না একটা জিনিস আপনারা যারা আপনাদের কাছ থেকে 8 লক্ষ টাকা ছিনিয়ে নিচ্ছে তারা আপনাদের সামনে কেনই বা থাকবে
না আমাদের সামনে তো ছিল না
তাহলে তারা আপনার তাদেরকে আপনি ফলো করবেন কিভাবে ফলো করার তো সুযোগ নেই
এই যে সেটা আমি বলতেছি যেমন ওনার উনি যে জায়গা থেকে টাকাটা নিছে আমার কাছ থেকে কিন্তু আমাদের নিয়ে যাইব কি কথা বইলা ইন্ডিয়া নিব
জি
জয়শোরের থেকে আমাকে নিয়ে গেছে কিন্তু উনি বাস দিয়া আমার জয়শোরের থেকে বাসে করে কিছু না আসছে ওই জায়গায় গেছি তারপরে আমাদের যে দোকানটার ভিতরে ঢুকাইছে একটা দোকানের ভিতরে ঢুকাইছে
আচ্ছা
দোকানের ভিতরে এই যে ব্যানার লেখে না মানুষে
জি
যারা যে দোকানে বসা ছিল এরা ওই কথাটা বলছে বলা কারণ আমরা বুঝতে পারলাম যে লোকটার পরিচিত
ওকে ওই পরিচিত লোক দিয়ে ধরছে
হ্যাঁ যে লোকটা পরিচিত এই জিনিসটা আমরা কাজ করছি
মানে এই লোকটাকে আপনারা মেরে ফেলেছেন
হ্যাঁ তারপরে ওই জায়গা থেকে আমি আসলাম আমাদের দেশের বাড়িতে আমার মায়েরা তো সবাই পলায় দেশে আয় বসছে আমার কারণে আনার পরে মনে করেন যে আমি বিয়ে করলাম আমার বাপ মা আমার অনেক পেরা বিয়ে করেছে বিয়ে করে মায়া নাই তুই বড় পোলা বিয়ে কর তারপরে আমার বিয়া করে এক জায়গায় তাই যে জায়গায় বিয়া করবে মেয়ে আমার সাথে বয়স অনেক বিয়ার 6 দিন না 7 দিন পরে ওই লোকটা যে মেয়েটার আমি বিয়া করেছে ওই লোকটা থাকলো না আমার বিয়া করে আমি আবার থাকলাম আমি মনে করেন আবার তো যেই সেই ঘোরার পরে এরকম এখন টুকটাক করে ভালো ভালো চলে চলি মায়া আমার মা তার রাত থেকে গিয়া করে এলো যে বাবা যা হয়েছে হয়েছে তুমি আর জীবনে এরকম করবো না তোমার বিরা যাওয়ার পরে এই আবার আমি আবার বিয়ে করলাম বিয়ে করার পরে এখন মনে করেন যে
বিয়ে করছি কত সালে
আমি বিয়ে করছি আমার বাচ্চার বয়স এখন এখন আপনার 7 বছর
আচ্ছা এই 7 বছর আপনি কি করছেন
আমি 7 বছরের ভিতরে অটো গাড়ি আছে না আমি অটো গাড়ি চালাই আবার মাঝে মাঝে হোটেলে কাজ করি হোটেলের কাজ জানি কিছু টুকটাক হোটেলে কাজ করছি আবার নিজে কিন্তু ওই সব প্রকারই কাজ কম বেশি করতে পারি হোটেলের কাজ জানি গাড়ি চালাইতে পারি রিক্সা গাড়ি চালাইতে পারি ভ্যান চালাইতে পারি
এগুলো করে 7 বছর
এগুলো করে এই 7 বছর আমি চলছি টুকটাক ভালোভাবে চলছি জানলাবাগ কেমনে রাখছেন চলছে কিন্তু কোনো খারাপের ভিতরে যাইনি এই গত 2 বছর দুয়েক আগে আমার একটা প্রবলেম হয়েছে
কি প্রবলেম
প্রবলেমটা হইলো গিয়া ভাই আমি একটা অ্যাক্সিডেন্ট করছি আমার গাড়ির সাথে না
তাহলে
বিষয়টা হয়েছে আমি একটা রোড পার হন ধরছি দৌড় দিয়ে পার হয়েছি আমার একটা ট্রাকে মেরে দিছে
আপনাকে মেরেছে
হ্যাঁ আমার এই বুকের এই আড্ডি গুলা যে এগুলো সব ধরা যায় এখন কিন্তু কাগজপাতি গুলা তা আমি আনতাম আমি তো জানি না এমন
বাঁচুটি ভেঙে গেছে
হ্যাঁ এক একটা প্রতির আড্ডি দুই জায়গায় বেড়া বাংছে বিছন থেকে সামনে ছিল
তারপর
সে থেকে আমি এখন বর্তমান 2 বছর বর্তমান কাজকর্ম করতে পারি না ওই তাদের আমাদের অটো যে ড্রাইভাররা আছে ওরাই ভাই আমার 10 টাকা 20 টাকা করে দেয় মাঝে মাঝে দুদিন পরে এক ড্রাইভার আমাদের একটা গেলে যে 10 টাকারই আছে ওই 10 টাকারই মনে করেন যে আজকে গেছি সকালবেলা তো দেয় নাই গতকালকে এখান থেকে গেছি তা মনে করো 50 টাকা দিছে মানে গতকালকে 50 টাকা দিছে 50 টাকা দিয়ে মনে করেন যাবি তখন আমি বাবার গাড়ি খাই আর এই পঞ্চবতী আমাদের অটোর যে ড্রাইভার আছে ওই গাড়ি নিয়ে চলি
এই হচ্ছে আপনার বর্তমান অবস্থা
এই আমার বর্তমান
কি জন আছে ছেলে না মেয়ে
আমার একটা মেয়ে আছে আল্লাহর
কয় বছর বয়স
7 বছর বয়স কিন্তু ও এখন আমার কাছে থাকে না আমার অপরাধ বললে বুঝবো যে আমি একটা শয়তানি মানে মানুষ দুষ্টামি কিন্তু করতেই পারেন আমার এই মনে করেন যে তার এই যে ভাবি তার সাথে আমি শয়তানি করতেছিলাম দুষ্টামি সে দুষ্টামি কিন্তু সে মনে করেন যে তার যে কোনো একটা মানুষের কথা শুনা
আপনাকে
সন্দেহ করে মনে করেন যে তারপর থেকে আসবো এই জিনিসটা
আপনার বুকের পাজর ভেঙেছে কোনো ইনকাম নেই সন্তানকে আপনি দেখতে পারেন না স্ত্রী আপনার কাছ থেকে দূরে আপনার মা কোথায়
আমার মা আমার কাছে
প্রিয় শ্রোতা এই ছিল ইমামের জীবনের অপ্রিয় সত্য আমরা এ পর্যায়ে আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম তিনি কি বলেন তার কাছ থেকে আমরা শুনবো তো ডক্টর তাজুল ইসলাম আপনার কি বলার আছে
সম্মানিত শ্রোতা আজকের মহান একুশে ফেব্রুয়ারিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের অতিথি ইমাম হোসেন নিজের কাহিনী সেটা তো ভয়াবহই এবং সাধারণত অনুষ্ঠানে যেরকম অপরাধীদের কাহিনী শুনি অনেকটা সেরকমই আমরা বারবারই বলেছি যে অপরাধ কিন্তু সামাজিক কারণ হয় পারিবারিক কারণ হয় এবং বংশ পরম্পরায় বংশগত কারণে বা বংশের দ্বারার প্রভাবের কারণে অপরাধ করে আসছে কারণ দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে যারা বাপ মা বা পরিবারের যদি অপরাধের ইতিহাস থাকে তাহলে সেই পরিবারে কাউকে কাউকে বিশেষ করে বাবা যদি অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকে তাহলে সন্তানের খুবই সম্ভাবনা থাকে যে তারা অপরাধী হবে ইমাম হোসেনের ক্ষেত্রেও সে কথাটা বিহিত হয়ে যায় দেখা যাচ্ছে তার বাবা ছোটকাল থেকেই দায়িত্বের কারণে হোক আর যে কারণে হোক চুরি করত অন্যের জিনিসপত্র নিত তারপরে প্রতারণা করত হঠাৎ তার ভিতরে অপরাধের প্রবণতা ছিল একসময় উদয় হয়ে যেত মাঝে মাঝে অর্থাৎ সে দেখা যাচ্ছে যে সে শুধু বকাতে ছিল না সে দায়িত্বহীন শুধু ছিল না সে অপরাধী ছিল এবং একসময় সে মার্ডারকে সে জড়িয়ে পড়েছিল এরকম পরিস্থিতি যা থাকে আমি বলেছি বংশগত কারণে বংশগত প্রভাব আর একটা হচ্ছে পরিবেশগত প্রভাব কারণ ওখানে ভালো মডেলিং আমরা বলছি প্যারেন্ট হচ্ছে মা বাবা হচ্ছে বড় ধরনের আদর্শ মডেল যেগুলিকে অনুসরণ করে সন্তানরা বড় হয় তো সেখানে তো একটা খারাপ মডেল চলেছে আছে যেহেতু দরিদ্র এবং প্রতারণাপূর্ণ পরিবেশ সেই কারণে তার পক্ষে বসে যাওয়া বা খারাপ পথে চলে যাওয়াটা বেশ সহজতর ঘটনা হয়ে গেছে সে যখন হোটেলে গেছে সেখানে হচ্ছে গ্রুপ পেয়েছে এবং ওই যে তার ভিতরে যে অপরাধ প্রবণতা বা অসামাজিক কাজ করার যে প্রবণতা অথবা ক্ষমতা দেখানোর যে প্রবণতা সেটাও সে করে নিয়ে সেই গ্রুপ করে এদের কি আমি এই আমার এই অনুষ্ঠানে আমরা আরো অনেকবার দেখেছি এই ধরনের ছেলে মেয়েদের কি বা এই ধরনের উত্তি যারা মারতান তাদেরকে কিন্তু এই আমাদের দেশের রাজনৈতিক নেতারা রিসিভ করে তারা হাতে পথে দেন কারণ তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য এদেরকে তারা লাঠিয়াল বাহিনীকে ব্যবহার করতে থাকে এইভাবে শেষ পর্যন্ত সে কি করেছে অনেক পুলিশি হয়রানির কারণে সে হয়তো তার চমকে মার কাছে চলে গেছে তার পরিবারে তার বাবা কিন্তু ছিল অপরাধী কিন্তু মা কিন্তু সেরকম না আমাদের সমাজে আমাদের পরিবার তো একই রকম একই পরিবারে একজন খুব ভালো মানুষ থাকে আর একজন একেবারে জাতগতভাবেই খারাপ মানুষ থাকে ওই স্বামী বাবার কারণে সে যেমন খারাপ হয়ে গেছিল আবার ঠিক মা ভালো মানুষ যে মা যে সেই তাকে কসম করিয়েছে সে বলেছে তুই ভালো হয়ে গেছিল ঠিক না সেই মায়ের কারণে যে মাকে ভালোবাসার কারণে সে হয়তো আবার মাকে যেমন এটা যেমন হয় মায়ের কারণে যেমন অনেকটা হয়েছে আবার অনেকটা ওই যে পরিপার্শ্বের কারণে যে সবাই তাকে আইন পুলিশ এবং এতগুলি ফোন করার পর নিশ্চিত আসছে চারিদিকে আইনগত সমস্যা সৃষ্টি হচ্ছিল সব মিলে সে হয়তো তখন আবার ভালো হওয়ার চেষ্টা করছে আমরা একদিকে আশাবাদী খুশি হয়েছি যে শেষ পর্যন্ত গত তিন চার বছর যাবৎ অপরাধ মুক্ত জীবন যখন করতেছে সে বিয়ে করেছে অর্থাৎ সে যখন ভালো জীবন যখন করতেছে আমরা আশা করি সে সামনে ভালো জীবন যখন করবে তবে তার অতীতের পাপ খোলনের জন্য এখন থেকে তাকে আল্লাহর কাছে যেমন তাকে প্রার্থনা করতে হবে একই সঙ্গে এই সমাজে আরো অন্য ভালো মানুষকে সহায়তা করতে হবে খারাপ মানুষকে ভালো করতে আনার চেষ্টা করবে সে যদি এইভাবে আরো ভালো ভালো কাজে জড়িত রাখে তাহলে সে যেমন নিজে পাপ মুক্ত হবে আমাদের সমাজে অনেক পাপ পাপ মুক্ত নিজে সহায়তা করতে পারে
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য
আপনাদের সবাইকে ধন্যবাদ
বেশ কিছু এসএমএস পেয়েছি। পলাশ চাঁদপুর থেকে লিখেছে, ভাইয়া অনেক কষ্ট করে শুনছি, আপনি ঠিকই বলেছেন, দুর্বল মনের মানুষের জন্য আজকের পর্বটি শোনা খুবই কঠিন, কিছু বলার নেই, সত্যি লাইফ ইজ মোর দ্যান ড্রামা। রাতুল লিখেছে, ইমাম একটা নিরীহ ছেলে থেকে কি হয়ে গেল এবং যাদের জন্য হলো তাদের নাম আমরা জানতে চাই, প্লিজ ভাইয়া ওই সব গডফাদারদের নাম প্রকাশ করুন। সিনথিয়া লিখেছে, ভাইয়া ইমাম তার যে বন্ধুকে খুন করেছে সেই শাস্তির সামান্য কিছু সে এখন ভোগ করছে এবং ওর জন্য আরো বড় শাস্তি পাওনা আছে। রাজীব ফার্মগেট থেকে লিখেছে, ইমামকে ঘৃণা করবো নাকি ক্ষমা করে দেব ঠিক বুঝতে পারছি না, আসলে ব্যাকগ্রাউন্ড জানার পর মনে হচ্ছে ইমামের সঠিক পরিচর্যা হলে ওর জীবনটা অন্যরকম হতে পারত। সেতু খিলগাঁও থেকে লিখেছো, ভাইয়া আপনার অনেক ধৈর্য, আপনি ওকে জাস্ট পুলিশের হাতে তুলে দিন, সমস্যা সব সমস্যার সমাধান হয়ে যাবে। পুলিশের হাতে তুলে দিলে যদি সব সমস্যার সমাধান হতো তাহলে তো হতোই। আসলে সমস্যার সমাধান করার জন্যে আমরা এই অনুষ্ঠানটি প্রচার করছি না প্রিয় শ্রোতা, আমরা প্রচার করছি সমস্যা যেন তৈরি না হয়। একটা কথাই আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ প্রতিষেধক প্রতিকারের চেয়ে উত্তম। যেটা বলতে চাচ্ছি যে আপনাদের মধ্য থেকে কেউ যাতে ইমামের মতো না হন সেজন্যই আজকের এই এপিসোড, তাহলেই আমরা বলতে পারবো আমাদের জিবিএসবি সাকসেস হয়েছে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠান শেষ করবো, তবে তার আগে বরাবরের মতোই আর যে রাজুর কাছ থেকে আমরা শুনবো এই সপ্তাহে কি আমাদেরকে চিঠি বা মেইল পাঠিয়েছেন সেই চিঠি এবং মেইলটি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ সবাইকে, আমি মনির হোসেন ঢাকা থেকে লিখছি। যাহা বলিব সত্য বলিব আমার খুব প্রিয় প্রিয় অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে আমি এর আগেও চিঠি লিখেছিলাম কিন্তু সেটি পড়ে শোনানো হয়নি, আশা করছি এটি পড়ে শোনানো হবে। আমার জীবনের মারাত্মক একটি ভুল আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি এবং আমার কয়েকজন বন্ধুরা মিলে খুব খারাপ একটি কাজ করি। হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের কালী পুজো হচ্ছিল তখন, ঠিক সেই সময়টাতে আমি এবং আমার কয়েকজন বন্ধুরা মিলে এক হিন্দু পরিবারে জানালা দিয়ে তাদের বাড়িতে বেশ কিছু পটকা এবং বাজি ছুড়ে দিই, এবং তার পরপরই রুমের মধ্যে বিকট শব্দ হয়, আমরা ছুড়ে দিয়ে পালিয়ে যাই সেখান থেকে। একজন আহত হয় মারাত্মকভাবে, এবং তারপরই দেখেছি পুজো বাদ দিয়ে তারা একজন মানুষের প্রাণ বাঁচাতে কিভাবে তাকে নিয়ে হসপিটালে ছুটে যায়। এই ঘটনাটি ছিল আমার জীবনের মারাত্মক একটি ঘটনা, শুধু আমার জীবনে নয়, আমার মনে হয় যারা শিশু কিশোর যুবক রয়েছেন তারা অনেকেই এরকম খারাপ কাজ করেন। আমি চাইবো তারা যেন কেউ খেলার ছলে এমন অপরাধ আর না করেন, কেননা সামান্য আনন্দ নিতে গিয়ে বা সামান্য দুষ্টুমি করতে গিয়ে মানুষের জীবন নাশের মতো একটি অঘটন বা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক ধন্যবাদ রাজু পড়ে শোনানোর জন্য, ধন্যবাদ জানাই এই বন্ধুটিকে তার উপলব্ধির জন্য। যদি ভুল আর না করেন, যদি অপরাধ আর না করেন, তবেই আমরা বলতে পারবো আমাদের যাহা বলিব সত্য বলিব সাকসেস। একটি ভুল থেকে আমরা যেন সবাই শিখি, আমাদের জীবনে ভুল কিংবা অপরাধ যেন না আসে। প্রিয় শ্রোতা, শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। শুভরাত্রি আমার টিম মেম্বারদের পক্ষ থেকে, শুভরাত্রি আমার পক্ষ থেকে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই, যাহা বলিব সত্য বলিব। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।